ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর দলে আছেন। আজকে এমন একটা সময় আমি আপনাকে স্টুডিওতে আমন্ত্রণ জানাচ্ছি বা স্টুডিও সেশনে আমন্ত্রণ জানাচ্ছি, যখন আপনি হয়তো ট্রাভেল করছেন, হয়তো গ্রাম থেকে শহরে যাচ্ছেন অথবা শহর থেকে গ্রামে, কিন্তু যাচ্ছেন আপনজনের কাছে, যাচ্ছেন ঈদের আনন্দ ভাগ করে দিতে। আর ঠিক এমন একটা মুহূর্তে আমাদের স্টুডিওতে এসেও হাজির হয়েছেন আমাদের কাছের মানুষ, ভূত ডট কম এর খুব আপন মানুষেরা। এসেছেন হাফেজ মাইনুদ্দিন সাহেব, এসেছেন মুস্তফা আলম রোমান এবং এসেছেন ঈসা। সেই সাথে আমি একটা ঘটনা শোনাবো। তো আজকে কিভাবে শুরু করব, ঠিক যেভাবে শুরু করতাম সেভাবেই যাই, আপনাদের অনুরোধেই এই স্টুডিও স্টেশন নিয়ে ফিরে আসা। আপনারা অসংখ্যবার অনুরোধ জানিয়েছেন, আবারও সেই পুরনো ফরম্যাটে আপনাদের কাছে যেন আমরা ফিরে আসি। আর সেই কারণেই ঠিক একইভাবে ফিরে আসা এবং শুরু করছে একটা ইমেল দিয়ে, তারপরে অতিথিরা একে একে স্টুডিওতে আপনাদের সাথে শেয়ার করবেন তাদের জানা, তাদের সংগ্রহ করা বা তাদের এক্সপিরিয়েন্স করা, রক্তহীন করা সব ঘটনা। চলুন শুরু করা যাক, শুরুতেই একটি ইমেল। ওয়েলকাম ব্যাক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর দলে আছেন। আমিও ভালো আছি আর ভালোর দলে আছি। নতুন একটা ঘটনায় যাব, যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ে শোনাচ্ছি। শ্রদ্ধেয় রাসেল ভাই এবং ভূত ডট কম এর প্রিয় শ্রোতা বন্ধুরা, আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করি সকলেই আল্লাহর মেহেরবানিতে ভালো আছেন। আমি আশিক হোসেন, বর্তমানে ঢাকার খিলগাঁও এলাকায় একটি ভবনের সিকিউরিটি গার্ড হিসেবে কর্মরত আছি। আমি নিয়মিত আপনাদের অনুষ্ঠান শুনি এবং অনেক আগে থেকেই ভেবেছিলাম আমার জীবনে ঘটে যাওয়া একটি হাড় হিম করা সত্য ঘটনা আপনাদের সাথে শেয়ার করব। সময়ের অভাবে কখনো লেখা হয়ে ওঠেনি, আজকে সময় বের করে লিখতে বসে গেলাম। পেশাগত কারণে আমাদের অনেক সময় নির্জন রাতে একাকী ডিউটি করতে হয়, কিন্তু সেদিন রাতে আমার সাথে যা ঘটেছিল তা কেবল ভৌতিক নয়, বরং আমার জন্য একটি আতঙ্ক হয়ে দাঁড়িয়েছে। আমি বেশি কথা না বাড়িয়ে ঘটনা শুরু করছি। ঢাকার খিলগাঁওয়ের একটি স্বনামধন্য প্রতিষ্ঠানে আমি তখন সিকিউরিটি গার্ড হিসেবে কর্মরত। নিরাপত্তার খাতিরে আমি নির্দিষ্ট ঠিকানাটি বলছি না। আমাদের ডিউটি ছিল শিফট অনুযায়ী, রাত একটা বা দুইটার পর একজন ঘুমাতে যেত আর অন্যজন জেগে পাহারা দিত, এভাবেই চলছিল। সেদিন আমার সাথে ডিউটিতে ছিল মিল্লাদ নামে আমার এক কলিগ। মিল্লাদ আমাকে বলল, ভাই আজ আমাকে ডাক দিয়েন না, সকালে অন্য জায়গায় ডিউটি আছে, একটা লম্বা ঘুম দেব। আমি সহজেই বললাম, ঠিক আছে ভাই, সমস্যা নেই, তুমি নিচে বেসমেন্টে গিয়ে বিশ্রাম নাও, আমি আছি। মিল্লাদ নিচে চলে গেল, আমি একা বেঞ্চের সামনে বসে আছি। রাত তখন গভীর, হঠাৎ করেই পুরো এলাকা লোডশেডিংয়ে ডুবে গেল, চারপাশটা কেমন যেন থমথমে হয়ে উঠল। সাধারণত ইলেকট্রিসিটি যাওয়ার এক দুই মিনিটের মধ্যে জেনারেটর চালু হয়ে যায়, কিন্তু সেদিন পাঁচ মিনিট পার হয়ে গেলেও অন্ধকার কাটল না। আমি ভাবছিলাম একা ছেড়ে যাব কিনা যদি চোর টোর এই অন্ধকারের সুযোগ নেয়। ঠিক তখনই মিল্লাদ আমার সামনে এসে দাঁড়াল, আমি অবাক হয়ে তাকালাম। ও বলল, ভাই দেখেন তো জেনারেটরটা চালু হচ্ছে না কেন? আমি ফোনের ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে নিচে বেসমেন্টের দিকে রওনা দিলাম। সিঁড়ি দিয়ে নেমে বাম দিকে আমাদের বিশ্রামের চৌকি আর ডান দিকে জেনারেটর রুম। যেই না ফোনের আলোটা বাম দিকে ফেললাম, আমার কলিজা যেন শুকিয়ে গেল। দেখলাম মিল্লাদ সেই চৌকিতেই গভীর ঘুমে আচ্ছন্ন। আমার মাথায় আকাশ ভেঙে পড়ল, এই মাত্র যে মিল্লাদ ওপরে উঠে গিয়ে আমাকে জেনারেটর চেক করতে বলল, সে আবার আমার আগে নিচে নেমে ঘুমানোর জায়গা পেল কখন? আমাকে ক্রস না করে তো নিচে নামার কোনো পথ নেই। ভয়ে শিঁড় দ্বারা দিয়ে ঠান্ডা শীতল স্রোত বয়ে গেল, আমি এক দৌড়ে উপরে চলে এলাম। কিন্তু ওপরে এসে দেখি জায়গাটা জনমানবহীন, কোথাও কেউ নেই, পিনপতন নিরবতা চারিদিকে। ভয় আর বিভ্রান্তি নিয়ে আবার আমি নিচে নামলাম। আমার চোখের সামনে তখন সব ওলট পালট হয়ে যাচ্ছে, যে মিল্লাদকে আমি একটু আগে ঘুমন্ত দেখে গেলাম এখন সে আর সেখানে নেই, চৌকিটা একদম খালি। নিজের চোখকে বিশ্বাস করতে পারছিলাম না। দ্রুত জেনারেটর রুমের দিকে পা বাড়াতেই ফোনে একটা নোটিফিকেশন এলো, ইউর ব্যাটারি ইজ শাটিং ডাউন। আমার স্পষ্ট মনে আছে 50%-এর বেশি চার্জ ছিল। কয়েক সেকেন্ডের মধ্যে 3, 2, 1 হয়ে ফোনটা বন্ধ হয়ে গেল। চারপাশে ঘুটঘুটে অন্ধকার। জেনারেটরের ওপর সবসময় কয়েকটা ছোট লাল ইন্ডিকেটর লাইট জ্বলে, আজ সেগুলোও নিভে আছে। হঠাৎ চোখ আটকে গেল সেই অন্ধকারে জল জল করতে থাকা দুটো লাল বিন্দুর ওপর। ভেবেছিলাম ছোট কোনো বাতি, কিন্তু কিছুক্ষণ তাকাতেই বুঝতে পারলাম ওগুলো নড়াচড়া করছে। ওগুলো কোনো বাতি ছিল না, ওটা ছিল কোনো কিছুর জ্বলন্ত লাল চোখ। আমি চোখ বন্ধ করে পাগলের মতো আয়াতুল কুরসি পড়তে শুরু করলাম। কিছুক্ষণ পর হঠাৎ বিদ্যুৎ চলে এলো। আমি কোনো মতে প্রাণ হাতে নিয়ে ওপরে দৌড়ে এলাম। এসেই দেখি মিল্লাদ সেখানে স্বাভাবিকভাবে বসে আছে। আমাকে দেখে ও অবাক হয়ে বলল, কি ব্যাপার ভাই, কোথায় গিয়েছিলেন? আমি হাঁপাতে হাঁপাতে বললাম, তুমি তুমি কোথায় ছিলে সেটাকে বলো। মিল্লাদ যা বলল তা শোনার পর আমার মাথায় আকাশ ভেঙে পড়ল। সে বলল, ভাই আমি তো নিচেই ঘুমাচ্ছিলাম, হঠাৎ স্যার এসে গেটে জোরে বাড়ি দেয়, আমার ঘুম ভেঙে যায়, ওপরে এসে দেখি আপনি নেই। সবচেয়ে ভয়ঙ্কর তথ্যটা মিল্লাদ এর পর দিল। সে বলল, ভাই আমি নিচে যাওয়ার পর তো একবারের জন্য কারেন্ট যায় নাই, আপনি সব কি বলছেন? আমি পাথরের মতো দাঁড়িয়ে রইলাম। যে লোডশেডিং, যে অন্ধকার, আর যে অশরীরী মিল্লাদের সাথে আমি কথা বললাম সেটা কে ছিল? কারেন্ট যদি নাই থাকে তবে আমার ফোনের চার্জ কয়েক মিনিটে উধাও হলো কিভাবে? সেই ঘটনার পর আমি আর সেখানে একদিনও ডিউটি করিনি, চাকরিটা ওখানেই ছেড়ে দিয়েছি। পরে খোঁজ নিয়ে জানতে পেরেছিলাম ওই বিল্ডিং যখন তৈরি হচ্ছিল তখন ছাদ থেকে পড়ে বা অন্য কোনো দুর্ঘটনায় দুজন রাজমিস্ত্রি মারা গিয়েছিল। তাদের অতৃপ্ত আত্মা হয়তো এখনো ওই চার দেয়ালের মাঝে আটকে আছে। সেই রাতে আমার সাথে কথা বলা সেই নকল মিল্লাদ কিংবা অন্ধকারের সেই লাল চোখ সবই ছিল সেই অশরীরী শক্তির খেলা। মানুষের রূপ ধরে বিভ্রান্ত করা আর ব্যাটারি বা ইলেকট্রনিক জিনিসের শক্তি শুষে নেয়া এদের পুরনো স্বভাব। আমি আর এক মুহূর্ত দেরি না করে পরদিনই সেই চাকরি ছেড়ে দেই, কারণ জীবন আগে রুটি রুচি পরে। এই ছিল রাসেল ভাই আমার সাথে ঘটে যাওয়া লোমহর্ষক ঘটনা। জানি না কার কাছে কতটুকু ভয়ের মনে হবে, কিন্তু যার সাথে ঘটে সেই বোঝে সময়গুলো তখন কিভাবে যায়। মোহাম্মদ আশিক হোসেন পাঠিয়েছেন আমাদের এই ঘটনাটি। আশা করছি এই ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়।
ভয়ের আরেক নাম ভূত.com with Russell.
ওয়েলকাম ব্যাক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রাসেল, আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর দলে আছেন। আমিও ভালো আছি আর ভালোর দলে আছি। যখন সবার ঘরে ফেরার প্রস্তুতি, যখন ঈদের আনন্দ সারা দেশে সারা পৃথিবীতে, ঠিক তখনই আরও একবার আমরাও ফিরে এলাম আপনজনের কাছে। আমরাও মিলিত হলাম আমাদের স্টুডিওতে আরও একটা স্টুডিও স্টেশনের জন্য। আশা করছি প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা শুনবেন, কারণ আজকের এই স্টুডিও স্টেশনে পুরনো নতুন মিলিয়ে অনেকেই উপস্থিত হয়েছেন। আমার মনে হয় যে আজকের শোটা আপনাদের সবার জন্য অনেক আনন্দদায়ক হবে, ভয়ঙ্কর ভালো লাগবে আপনাদের। কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। আর এই মুহূর্তে আমার সঙ্গে আছেন মোস্তফা আলম রোমান, এবং তিনি, আপনি জানেন যে, আপনারা জানেন যে তিনি যেমন ঘটনা পাঠান চমৎকার, তিনি ঘটনা বলেনও খুব চমৎকার। আমরা এখন তার কাছ থেকে তার ঘটনা শুনব। কথা না বাড়িয়ে চলুন সরাসরি চলে যাই মোস্তফা আলম রোমানের কাছে। রোমান,
আসসালামু আলাইকুম, সবাইকে জানাই ঈদের অনেক অনেক শুভেচ্ছা। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে অনেকদিন পরে আপনাদের সাথে কথা হচ্ছে, অনেক ভালো লাগছে অনেকদিন পরে আপনাদের সাথে যোগাযোগ করতে পেরে। সো আজকের ঘটনাটা বেসিক্যালি জামালপুরের একটা ঘটনা। জামালপুরের গারো পাহাড়ের নাম হয়তোবা অনেক শুনেছেন, অনেকে হয়তোবা শুনেছেন, এবং ওর আশেপাশেরই কোন একটা এলাকার ঘটনা এটি। আমি স্পেসিফিক জায়গার নাম বলছি না, কারণ এখানে কিছু প্রবলেম হতে পারে যিনি ঘটনাটি আমাকে শেয়ার করেছেন। তো আমি সরাসরি ঘটনায় যাচ্ছি। ঘটনাটি আমি যার কাছ থেকে কালেক্ট করেছি উনি আমার ফ্রেন্ড, ওনার নাম জসিম। তো ঘটনাটি ঘটে ওনার চাচার সাথে। তো ওনার চাচার নাম হচ্ছে আজম, মিস্টার আজম। উনি বেসিক্যালি গ্রামেরই মানুষ এবং যখন ঘটনা শুরু হয় তার কিছু বছর আগে, উনি তখন উঠতি বয়সে আর কি, কিছু বছর আগে উনি তার বাবার কিছু সম্পত্তি ছিল এবং গ্রামের এলাকায় এবং বাজারের ভেতরে কিছু দোকানপাট ছিল, উনি এই বিষয়গুলো নিয়ে কাজ করতেন, দোকানে বসতেন, গ্রামে চাষাবাদ করতেন। তো এরকম ভাবেই চলছিল আসলে তাদের দিন। সেই সময় তিনি আসলে বিয়ে করেননি, তখনও তিনি সিঙ্গেল ছিলেন। বাড়িতে তার মা, তার ছোট বোন এবং এক ভাই ছিল, ভাইটা বড়। তার বাবা ততদিনে মারা গিয়েছিলেন। তো এইভাবেই কাজ করতে করতে গ্রামে পূর্বে যেরকম প্রচলিত ছিল যে আসলে আমি যদি বলি যে বিভিন্ন দালালের আনাগোনা বা ঘোরাফেরা ছিল বিদেশ পাঠানোর জন্য, এটা এখনো আছে। তো ওইরকম একটা মুহূর্তে উনি কথায় গ্রামে, যেরকম ওনার মেইনলি চায়ের দোকান ছিল এবং পাশে একটা মুদির দোকান ছিল ছোট, তো ওইখানে একদিন চা বিক্রি করতে করতে উনি একজনের কাছে শুনলেন, একজন চা খেতে খেতে গল্প করছে আরেকজনের সাথে যে আমি তো এইভাবে এরকম কিছু মানুষকে বিদেশে পাঠিয়েছি, তারা বিদেশে গিয়ে বেশ ভালো আছে, ভালো ইনকাম করছে, আসলে বাংলাদেশে থেকে তো সেরকম কোনো লাভ নেই বা সেরকম কোনো ইনকাম হয় না বা সোর্স নেই, তো বিদেশে গিয়ে তারা বেশ ভালো 50-60 হাজার টাকা বা লক্ষ টাকা মাসে ইনকাম করছে। তো এরকম গল্প করতে করতে উনি বিষয়টা লক্ষ্য করেন। উনাকে মেইনলি আমরা আজাদ চাচা বলে ডাকি, আমার সাথে একবার দেখা হয়েছে উনার, উনার ডাকনাম আজাদ, তো আমরা আজাদ চাচা বলেই ডাকি। তো আজাদ চাচা জিনিসটা লক্ষ্য করলেন অনেকক্ষণ ধরে, তো উনি কিছু বলেননি প্রথম দিন, কিছু বলেননি। তো এইভাবে কয়েকটা দিন কেটে যায় এবং প্রায় সপ্তাহখানেক পরে ওই লোকটা আবার আসে, মানে যিনি বিদেশে পাঠানোর বিষয়ে কথা বলছিলেন, উনি আসে এবং হঠাৎ করেই আরেকজন লোক এসে বসে, চা খায়। চা খেতে খেতে একটা দুইটা গল্প করতে করতে, ভাই কোথায় বাসা, আপনার কি নাম, কি করেন, এইভাবে গল্প করতে করতে উনি ওই বিদেশ যাত্রার বিষয়গুলো ওই লোকের সামনে তুলে ধরেন এবং এইভাবেই একবার দুইবার কথা বলতে বলতে ওনারা চলে যান, ওনাদের কথাবার্তা শেষ করে চলে যান। তো এরকম প্রায় 3-4 বার হয়, মানে 3-4 দিন এরকম ঘটনা ঘটে। তো একদিন আজাদ চাচা ওনাকে জিজ্ঞেস করেন যে ভাই আপনার বাসা কোথায়, আপনাকে তো এই গ্রামে সেভাবে দেখি নাই, তো আপনি কোথায় থাকেন মেইনলি? তো উনি একটা গ্রামের নাম বললেন যে আমি আসলে ওই জায়গা থেকে এসেছি, এখানে মূলত হাটের দিন আমি আসি, এখানে ভালো মাছ মাংস এই জিনিসগুলো পাওয়া যায়, তো দামও কম, সেই জন্য আমি এখানে আসি, মাঝে মধ্যে আসা হয়। তো এইভাবে এক কথা দুই কথা বলতে বলতে উনি আজাদ চাচা জিজ্ঞেস করেন যে আপনি তো মাঝে মধ্যে বিদেশ যাত্রার বিষয়ে কথাবার্তা বলেন, তো ভাই আসলেও কি বিদেশে গেলে এরকম টাকা পয়সা ইনকাম করা যায় বা আসলে ওই জায়গাতে গেলে কি ধরনের কাজ করতে হবে, তো আমাকে একটু বলেন, আপনি তো মাঝে মধ্যেই বলেন, আমার একটু আগ্রহ জাগছে জানার জন্য। তো তখন ওই লোকটা আজাদ চাচাকে বলেন যে আসলে দেখেন আপনার পড়াশোনার উপর ভিত্তি করে হয়তো বা ওই জায়গাতে কাজের ব্যবস্থাগুলো হয়, এখন আপনার পড়াশোনা কতদূর? তো আজাদ চাচা বলেন আমি আসলে ক্লাস 8 পর্যন্ত পড়াশোনা করেছি, আমার বাবা ওই সময় মারা যাওয়ার কারণে আমি আর পড়াশোনা কন্টিনিউ করতে পারি নাই। তো পরবর্তীতে এইভাবে কথাবার্তা হতে হতে উনি বলেন যে যদি যান আমি হয়তো বা আপনাকে লেবার ভিসাতে পাঠাতে পারবো অথবা অন্য কোনো উপায়ে অন্য কোনোভাবে পাঠাতে পারবো। তো এইভাবে একদিন দুদিন কথাবার্তা হয়, ওই দিন আর টাকা পয়সা বা এই ধরনের কোনো বিষয় নিয়ে কোনো কথাবার্তা হয় নাই। ওই লোক মোটামুটি একটু তাড়াহুড়োর মাধ্যমেই চলে যায় ওইখান থেকে যে ভাই আমার একটু কাজ আছে, আমাকে যেতে হবে, আমি না হয় অন্য কোনো সময় আপনার সাথে যোগাযোগ করব। তো এইভাবে পরের সপ্তাহে উনি আবার আসেন, আবার কথাবার্তা হয়। তো এইভাবে আস্তে 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 ওনার সাথে ভালো একটা সম্পর্ক তৈরি হয় আজাদ চাচার। তো এমন একদিন উনি নিজে থেকেই আজাদ চাচাকে বললেন, কি ব্যাপার ভাই, কেমন ব্যবসা বাণিজ্য কেমন চলতেছে, আপনি না বিদেশে যাওয়ার সেদিন গল্প শুনলেন আমার কাছে, কি আপনার কি যাওয়ার ইচ্ছা আছে নাকি বিদেশে, তো গেলে বলেন একটা ব্যবস্থা করে দিই আপনাকে। তো আজাদ চাচা সেভাবে জিনিসটাকে পাত্তা দেয় না, বা আবার মনে মনে তার এই চিন্তাও আসে যে না দেখি, চেষ্টা করে দেখি যদি ভালো ইনকাম হয়, আসলে আমার তো একটা ছোট বোন আছে, বাসায় বড় ভাই আছে, আমি যদি চলেও যাই 2-3 বছর চাকরি টাকরি করলে কিছু টাকা পয়সা ইনকাম করে আমি আমার ছোট বোনটাকে বিয়ে দিতে পারবো, তো এবং পরিবারের অবস্থাটাও কিছুটা সচ্ছল হবে। তো এই চিন্তা করে উনি মানে ওইটা মনের মধ্যেই রাখেন, তখন আর প্রকাশ করেন না। তো এইভাবে মোটামুটি মাস 2-1 পার হয়ে যায় এবং ওই লোকটার সাথে বেশ ভালো একটা সম্পর্ক তৈরি হয়ে যায় আজাদ চাচার। তো মানে গ্রামে ওঠা বসা এমন ভাবে হতে থাকে যে আসলে ওই লোকটা এসে যদি চা খেয়েও চলে যায়, উনি বলে যে ভাই বিল পরে দিয়ে সমস্যা নাই, বা হচ্ছে এমনি গল্প, এরকম একটা সম্পর্ক তাদের মধ্যে হয়ে যায়। তো একদিন আজাদ চাচা নিজে থেকেই মানে আজাদ চাচার এরকম একটা প্রবলেম হয় যে হঠাৎ করে তার মা অসুস্থ হয়ে যায়, তো উনি কিছুদিন দোকানে আসেন না এবং ওই যেবার হাট বসে যে দিনটাতে, সম্ভবত মঙ্গলবার ছিল, তো ওই দিনটাতে উনি দোকানে আসেন না। তো এরকম মোটামুটি সপ্তাহ দুয়েক হয়ে যায়, উনি কন্টিনিউ করতে পারেননি খুব একটা। তো ধীরে ধীরে ওনার মাকে উনি গ্রামের যে ক্লিনিকগুলো থাকে সেখান থেকে বাড়িতে নিয়ে আসেন। মেইনলি পক্সের কিছু সমস্যা ছিল এবং প্রচন্ড রকমের জ্বর, এই ধরনের কিছু শারীরিক সমস্যা ওনার মা ফেস করছিলেন। তো এরকম বিষয়গুলো আস্তে আস্তে কেটে যাওয়ার পরে উনি দোকানে একদিন আসেন, এবং মানে ওই দিন হাটের দিন ছিল না, তো ওই লোকটা হঠাৎ করে চলে আসে ওই এলাকাতে। তো এসে বলে যে ভাই অনেকদিন আপনাকে দেখলাম না, কোনো সমস্যা হয়েছিল কিনা বা কিছু হয়েছিল কিনা। তিনি বলেন যে আসলে আমার মা অসুস্থ ছিল, এরকম এরকম বিষয়, মাঝখানে আমার বড় ভাইও কাজের জন্য আর কি কাজ খুঁজতে শহরের দিকে গিয়েছিল, তো সবকিছু আমাকেই সামলাতে হয়েছে, তো একটু সমস্যার মধ্যে আছি। তো উনি ওনার কিছু সমস্যার কথা বলেন এবং বলেন যে আসলে আর্থিকভাবেও আমি কিছুটা দুর্বল হয়ে পড়েছি, কারণ আমার তো ছোট্ট একটা দোকান এবং চাষবাস তো সবসময় আসলে আমার পক্ষে করা পসিবল হয় না, বা খুব একটা ইনকামও আমি সেখান থেকে করতে পারি না, কারণ জমি জমার পরিমাণটাও খুব কম। তো উনি এই বিষয়গুলো শেয়ার করেন এন্ড ধীরে ধীরে তাদের যে পার্সোনাল বিষয়গুলো সেই বিষয়গুলো তারা একে অপরের সাথে শেয়ার করতে থাকেন। এবং এমনই একটা মোটামুটি তারও প্রায় সপ্তাহখানেক পরে মানে উনি বেশ অর্থকষ্টের মধ্যে ছিলেন, আজাদ চাচা বেশ অর্থকষ্টের মধ্যে, কারণ তার মায়ের চিকিৎসার জন্য বেশ অনেকটা টাকাই খরচ হয়েছে এবং তার বড় ভাই যে মানে শহরে গিয়েছিল চাকরির খোঁজে, সেখানেও চাকরি পেতে আসলে তার খুব কষ্ট হচ্ছিল বা কাজ খুঁজতে কষ্ট হচ্ছিল, এবং প্রায় প্রতি সপ্তাহে বা কোনো না কোনো ভাবে আসলে তাকে কিছু টাকা তার বড় ভাইয়ের হাতে তুলে দিতে হচ্ছিল। তো এই বিষয়গুলো যখন শেয়ার করে তখন ওই লোকটা আজাদ চাচাকে বলে যে ভাই দেখেন আসলে যেহেতু আপনার এরকম এরকম সমস্যা হচ্ছে, তো আপনি একটা ট্রাই করেন বিদেশে যাওয়ার, আমি আপনাকে একটা ব্যবস্থা করে দিই, আপনি বিদেশে যান, সেখানে গিয়ে আমি চেষ্টা করব আপনাকে ভালো একটা কাজ খুঁজে দেওয়ার। তো এর জন্য বিভিন্ন প্রসেস টোসেস উনি বলে দেন এবং পরবর্তীতে আসলে অর্থের বিষয়টা আসে যে কত টাকা প্রয়োজন বা কি কি করতে হবে। তো উনি বলেন যে ভাই দেখেন হয়তোবা ভিসা দিয়ে বা পাসপোর্ট টাসপোর্ট এরকম জিনিসগুলো দিয়ে আপনাকে পাঠাইতে গেলে অনেক টাকা খরচ হবে, প্রায় 10-15 লক্ষ টাকার মতো। তো আমি সেভাবে পাঠাবো না, আমার অনেক পরিচিত লোক আছে বিদেশে এবং আমি যাদেরকে পাঠিয়েছি তাদের মধ্যে থেকেও কিছু লোক দেশে আসছে, তো আমি তাদের সাথে কন্ট্যাক্ট করি, আমাকে কিছুদিন সময় দেন, কেমন কি খরচ পড়ে তাদের সাথে। এখন বর্তমানের বিষয়টা তো আমি বলতে পারছি না, 2 মাস আগে হয়তো বা 4 লাখ টাকা 5 লাখ টাকা হলে যেতে পারতো, তো আমি একটু খোঁজ নিয়ে দেখি। তো এই বিষয়টা শোনার পরে আজাদ চাচার একটু মনটা ভেঙে যায় যে এত টাকা তো আসলে আমার পক্ষে দেওয়া সম্ভব না, আমি 4-5 লাখ টাকা কোত্থেকে জমা করব বা কোথায় পাব। তো যাই হোক, এভাবে ওই লোকটা পরের দিনই চলে আসে, পরের দিনই ওনার দোকানে আসে এবং বলে যে ভাই আমি খোঁজ খবর নিয়েছি, তো আপনার হয়তোবা 5 লাখ টাকার মতো লাগবে, আপনি কোনোভাবে ব্যবস্থা করেন, আগামী মাসে একটা ট্রিপ আছে ওইটাতে আমি আপনাকে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করব। তো আজাদ চাচা বলেন যে ভাই দেখেন আমি 5 লক্ষ টাকা কিভাবে ম্যানেজ করবো, আমি তো আমার কষ্টের কথাগুলো আপনাকে বলেছি বা আমি কোন অর্থকষ্টের মধ্যে দিয়ে যাচ্ছি আমি সবকিছুই আপনাকে শেয়ার করেছি, তো আমার তো আসলে 5 লক্ষ টাকা দেওয়ার মানে সামর্থ্য নাই, আমি কি করব। তো অনেক ভাবে কথাবার্তা অনেক কিছু হওয়ার পরে উনি একটা ডিলে আসেন যে ঠিক আছে আপনি আমাকে 2 লক্ষ টাকা এখন ম্যানেজ করে দেন, আপনি যখন বিদেশে পৌঁছে যাবেন আপনি আপনার ফ্যামিলিকে ওইভাবে কিছু একটা বলে যেন, অথবা 1 মাস পরে আপনি কোনো কাজ পেলে আমাকে বাকি টাকাটা ধীরে ধীরে শোধ করে দিন, আপনি মোটামুটি 3-4 মাস সময় নিতে পারেন, সমস্যা নেই, আপনি ওই পরে মানে শোধ করে দেন, কারণ আমি তো আপনাকে চিনি বা আপনার সাথে আমার ওই সম্পর্কটা হয়ে গেছে। তো উনি অনেক চিন্তাভাবনা করে, আজাদ চাচা অনেক চিন্তাভাবনা করে ওনার ফ্যামিলির সাথে কথা বলেন, সব বিষয়ে খুলে বলেন যে আসলে এরকম এরকম একটা সুযোগ আসছে তো আমার কি করা উচিত। তো ওনারা যেহেতু আগের যুগের মানুষ ছিল এবং ওনার মায়ের একটা ইচ্ছা ছিল যে আসলে যদি কোনোভাবে ছেলে মেয়ে বিদেশে গিয়ে অর্থ ইনকাম করে আসলে আমাদের দেখত এটা বেশ মানে ভালো হতো, কারণ ওই সময়টাতে আসলে বিদেশে যাওয়ার বিষয়টা অন্যরকম একটা বিষয় সবার কাছে, যে অনেক বড় একটা বিষয়। তো ওনার মা বলেন যে আসলে দেখ কি করবি, তোর বাবার তো আসলে খুব বেশি জমি নাই, প্রায় 4-5 বিঘা বা এরকমই আছে, তো এটা তোর বড় ভাই রাজি হবে কিনা বা তোর ভাগের জমিটা তুই বিক্রি করে দিয়ে যাবি কিনা এটা একটু কথা বল তোর ভাইয়ের সাথে, কারণ তোর বোনের তো এটা নিয়ে সমস্যা নাই, এখন তোরাই দেখাশোনা করছিস ওর, তো এটাতে কোনো সমস্যা হবে না। তো সে তার বড় ভাইয়ের সাথে কথা বলে সবকিছু ডিসকাস করে, তো শুরুতে চিন্তা করে যে আমি আমার বড় ভাইকেই পাঠাবো কিনা, কারণ সে যেহেতু নিজেই চাকরির জন্য দৌড়াদৌড়ি করতেছে তাকেই পাঠাই দিই। তো তার বড় ভাই বলল যে না আমার আসলে যাওয়ার ইচ্ছা নাই, দেশে তো একজনকে থাকা দরকার, আমিই থাকি, তোরা যা তুই যা। তো অনেক কিছু ডিসকাস করার পরে তারা চিন্তা করলো যে আজাদ চাচার যে জমিটা আছে সেখান থেকে কিছু অংশ তারা বিক্রি করবে এবং অর্থটা ম্যানেজ করবে। তো এরপরে যেই কথা সেই কাজ, উনি ওই লোকটার সাথে যোগাযোগ করেন যে ভাই এরকম এরকম ব্যাপার, আমাকে অর্থটা ম্যানেজ করতে হলে আমাকে জমিটা বিক্রি করতে হবে, তো আপনার যদি কোনো পরিচিত থাকে আপনি আমাকে ব্যবস্থা করে দিন, অথবা আমার জন্য আসলে এই বিক্রি করতে গেলে, জমি বিক্রি করতে গেলে আসলে অনেকদিন অপেক্ষা করতে হবে। তো ওই লোক মোটামুটি আশ্বাস দেয় যে আচ্ছা ঠিক আছে, আমার কিছু লোক আছে, আমি তাদের সাথে কথা বলে দেখব। তো পরবর্তীতে উনি মোটামুটি সপ্তাহ দুয়েক পরে একজনকে নিয়ে আসেন এবং ওনাকে বিভিন্নভাবে কিভাবে বোঝাবো, বিভিন্নভাবে কথাবার্তা বলে হোক বা যেভাবে ম্যানিপুলেট করে হোক জমিটা একটু কমেই, কম দামেই কিনে নেন। তো যে দামে কিনেছিলেন বা যতটুকু বিক্রি করেছিলেন ওইটাতে ওনার বিদেশ যাওয়ার মতো টাকাটা ম্যানেজ হয়ে গিয়েছিল। তো যাই হোক, তিনি টাকাটা ম্যানেজ করেন, অনেক প্রসেস হয়, অনেক কিছু হয়। মোটামুটি মাসখানেক পরে একটা সুযোগ আসে এবং আজাদ চাচার বিদেশে যাওয়ার একটা সুযোগ চলে আসে। তো কিভাবে গেছেন বা কিভাবে তাকে প্রসেস করে কোন জায়গা দিয়ে নিয়ে যাওয়া হয়েছে আমি এটা মেনশন করছি না। তো যাই হোক, কোন একটা শিপের মাধ্যমে তাদেরকে নিয়ে যাওয়া হচ্ছিল এবং সে একা ছিল না, সে যখন ওই প্লেসটাতে পৌঁছায় ওখানে মোটামুটি প্রায় আরো 15-20 জন বাংলাদেশি ছিল এবং আজাদ চাচা যে মানুষটার সাথে পরিচিত হয়ে বিদেশে যেতে চাচ্ছিলেন ওইখানে ওই রকম আজাদ মানে ওই লোকটার আরো কিছু পরিচিত লোকজন ছিল এবং সেই লোকটা ওখানে গিয়ে তাদের সাথে অনেকভাবে কথাবার্তা বলছিল এবং অনেক কিছু বোঝাচ্ছিল আর কি। তো এভাবেই তাদের যাত্রা শুরু হয়। এর মোটামুটি মাসখানেকের মধ্যে তার আর কোনো খোঁজ পাওয়া যায়নি আজাদ চাচার। তার পরিবার অনেকভাবে যোগাযোগের চেষ্টা করে, ওই লোকটার কন্ট্যাক্ট নাম্বার এবং আরো অনেক কিছু ডিটেলস আজাদ চাচা দিয়ে গিয়েছিলেন তার বাড়িতে, বাট তাদের সাথে আর কোনোভাবে কমিউনিকেট করা যায়নি। এক মাস কেটে যায়, এক মাস মোটামুটি 10 দিনের মতো, এক মাস 10 দিনের মতো কেটে যায় এবং অনেকভাবে খোঁজাখুঁজির পরেও আসলে তার কোনো ট্রেস করা যাচ্ছিল না তাকে। এরপরে পুলিশের সহায়তা নেওয়া হয়, অনেকভাবে অনেক কিছু করা হয় আর কি। তো পরবর্তীতে প্রায় 1 মাস 10 দিন পরে আজাদ চাচার খোঁজ পাওয়া যায় এবং তিনি একটা আননোন নাম্বার থেকে বাড়িতে ফোন দেন এবং বলেন যে আমি চিটাগাংয়ের এই জায়গাটাতে আছি, আমি মানে আমাকে তোমরা কোনোভাবে নিয়ে যাও এখান থেকে, আমি খুব বাজে অবস্থায় আছি। তো পরবর্তীতে আজাদ চাচার বড় ভাই ওখানে যান, কোনোভাবে ওখানে গিয়ে দেখেন যে তার ভাই প্রায় হচ্ছে আদমরা অবস্থায় পড়ে আছে কোন একটা জায়গাতে, মানে একটা বস্তির এলাকার মধ্যে আর কি আদমরা অবস্থায় পড়ে আছে। তো উনি কোনোভাবে ওনার ভাইকে নিয়ে বাড়িতে চলে আসেন এবং অনেকদিন তিনি অসুস্থ ছিলেন, আজাদ চাচা অনেকদিন অসুস্থ ছিলেন এবং একটা ট্রমার মধ্যে ছিলেন যতটুকু মানে উনি আমাদেরকে শেয়ার করেছেন। তো যখন ওনাকে জিজ্ঞেস করা হয় যে আসলে কি হয়েছিল বা তুই বিদেশে গিয়েছিলি এত মানে হঠাৎ করে এইভাবে চলে আসলি বা এই অবস্থা কেন, তো বলল যে আসলে আমি দুর্বিষহ বা এই মানে এই রোমহর্ষক ঘটনাটা শোনাতে চাচ্ছি না বা আমার সাথে কি হয়েছে আমি শোনাতে চাচ্ছি না, বাট আল্লাহ আমাকে বাঁচিয়ে দিয়েছে, এটাই আল্লাহর কাছে অনেক অনেক শুকরিয়া। তো যাই হোক, আপনারা হয়তো অনেকেই জানেন যে এরকম ঘটনা কি হতে পারে বা কেমন হয়, বাট বেঁচে ফিরেছে এটাই আসলে আলহামদুলিল্লাহ। তো এরকম অনেকদিন চলে যায়, ওনারা পুলিশে ব্যবস্থা নেন কিন্তু ওই লোকটাকে আর ট্রেস করা যায় নাই, পরবর্তীতে ট্রেস করা যায় নাই। তো এর মধ্যে আজাদ চাচার মাথায় একটা মানে ভূত চাপে যে না, আমাকে এরকম ভাবে ধোকা দিল, আমি বিদেশে যাব, আমি যেভাবেই হোক ভালো ওয়েতে হোক বা যেভাবেই হোক আমি বিদেশে যাব, যে একটা ইনকাম করে নিয়ে আসবো, কারণ 2 লক্ষ টাকা আমার যেখানে নষ্ট হয়েছে সেটা আমি বিদেশের জন্যই যেহেতু নষ্ট হয়েছে আমি বিদেশ থেকেই নিয়ে আসবো এই টাকাটা। তো অনেক প্রসেস করে, অনেক দিন চেষ্টা করার পরে উনি প্রায় 5-6 মাস পরে হয়তোবা উনি বিদেশে যাওয়ার মতো একটা পরিস্থিতি তৈরি করতে পারেন, পাসপোর্ট অনেক কিছু করে, অনেক জমি জমা বিক্রি করে উনি বিদেশে যান এবং উনি দুবাইতে যান। তো দুবাইতে গিয়ে প্রায় 3 বছর ওখানে থাকেন, আমি ওই সাইটগুলো স্কিপ করতেছি আসলে কি হয় না হয়। তো 3 বছর ওখানে থাকেন এবং বেশ ভালো একটা অর্থ ইনকাম করেন। তো তখন তার পারিবারিক সচ্ছলতাও মোটামুটি চলে আসে। 3 বছর পরে উনি দেশে, 3 বছর পরে না মানে মোটামুটি 2.5 বছর পরে উনি দেশে ফেরেন এবং বেশ ভালো একটা অবস্থা নিয়েই দেশে ফেরেন। তো ওই সময়টাতে তার বেশভূষাল বা হচ্ছে কথা বলার ভঙ্গি এই জিনিসগুলো মোটামুটি চেঞ্জ হয়ে গিয়েছে ততদিনে। তো তখন তিনি যখন দেশে আসেন তার ভাইও মোটামুটি ভালো একটা অবস্থানে চলে গিয়েছে, বাংলাদেশের বিভিন্ন জায়গায় চাকরি বাকরি উনি করেছেন, বিভিন্ন কাজ উনি করেছেন, তো ভালো একটা অবস্থানে চলে আসে এবং পারিবারিক অবস্থাও বেশ ভালো। তো উনি দেশে আসার পরে একটা চেম্বার খোলেন, কবিরাজের চেম্বার। তো তার মা একটু হতবাক হয়ে যায় বিষয়টা নিয়ে, যে কি ব্যাপার, আমার ছেলে বিদেশে গেল, গিয়ে ওখান থেকে ফিরে এসে একটা চেম্বার কেন করলো, সে কি আর ফিরবে না? তো তার সাথে অনেকভাবে কথা বলা হয়, সে বলে যে না আমি আপাতত আর বিদেশে যাব না, আমার আসলে মন উঠে গেছে বিদেশ থেকে, আমি ওখান থেকে কিছু বিদ্যা শিখে আসছি, অ্যান্ড ওখানে পাকিস্তানি কিছু লোকেদের সাথে আমার পরিচয় হয়েছিল যারা আমাকে কবিরাজি বিদ্যা শিখিয়েছে, তো আমি এটা দিয়ে মানুষকে সাহায্য করতে চাই। তো পরবর্তীতে উনি চেম্বার খোলেন, গ্রামে যেহেতু আগে থেকেই পরিচিত ছিল, অনেকে চেনে জানে, ও ধীরে ধীরে একজন দুজন করে আসতে শুরু করে, এবং মানে চমৎকার ভাবে আসলে উনি মানুষের ট্রিটমেন্ট করতেন এবং মানুষ সুস্থ হয়ে যেত আল্লাহর রহমতে। তো ওনার নাম ডাক পড়ে যায়, হাক ডাক পড়ে যায় ধীরে ধীরে। তো পরবর্তীতে এই জিনিসগুলো চলতে থাকে অনেকদিন, চার মাস, পাঁচ মাস, ছয় মাস, তারপরে উনি বিয়ে করেন। বিয়ে করার পরবর্তীতে বেশ ভালোই চলছিল, সবকিছু বেশ ভালোই চলছিল, মোটামুটি দুই বছর এভাবে কেটে যায়, কোনো প্রবলেম হয় না। তো হঠাৎ করে একদিন, তখন প্রায় রাত 11:30 বাজে, বাড়িতে অনেকেই ফোন দিচ্ছে আজাদ চাচাকে, বাট ওনাকে ফোনে পাচ্ছে না। তো উনি মোটামুটি 11:30 দিকে বাড়িতে ফেরেন এবং বেশ ক্লান্ত হয়ে বাড়িতে ফেরেন, মানে ঘেমে গেছেন, পুরো জামা কাপড় ভিজে গেছে, কিছুটা কাদা শরীরে, কিছুটা কাদা, এরকম এরকম একটা পরিস্থিতিতে উনি বাড়িতে ফেরেন। তো ওনাকে জিজ্ঞেস করা হয় আসলে কি হয়েছে, উনি বলতে পারেন না, সেভাবে কিছু বলতে পারেন না। উনি বলেন যে না, আমার আসলে খারাপ লাগছিল, আমি রাস্তায় পড়ে গিয়েছিলাম, এরকম এরকম বিষয়, আমার বাকিটা আমার আর মনে আসতেছে না কি হয়েছে। তো যাই হোক, এইভাবে একটা দুই দিন, একদিন দুদিন যাওয়ার পরে ওনার বিহেভিয়ারে হঠাৎ করে কিছু চেঞ্জ চলে আসে। বিহেভিয়ারে চেঞ্জ বলতে কি, উনি হঠাৎ করে ওনার মায়ের সাথে, অনেক বছর পরে ওনার মায়ের সাথে হঠাৎ করে রাগান্বিত কণ্ঠে কথা বলা শুরু করেন, মানে বকাঝকা করেন, এরকম কিছু, জাস্ট ছোট্ট একটা ভুল, মানে এরকম বিষয় যে তার চায়ে চিনির পরিমাণটা কম হয়ে গিয়েছে জন্য সে হঠাৎ করে তার মায়ের উপরে চটে গেছেন, এরকম একটা বিষয়। তার ওয়াইফ এসে তাকে অনেকভাবে বোঝানোর চেষ্টা করেন যে এরকম তো হয়ই, এরকম এটা তো স্বাভাবিক একটা বিষয়, তো এটাতে তো রাগ করার কিছু নাই। তো যাই হোক, এইভাবে চলে যায় এবং পরবর্তীতে এমন একটা অবস্থা হয় যে প্রতিদিনই উনি ওনার ফ্যামিলি মেম্বারদের সাথে, কারো না কারোর সাথে উনি ঝগড়া বিবাদ শুরু করে দেন, ঝামেলা শুরু করেন। ধীরে ধীরে বাড়িতে আসা কমিয়ে দেন, অনেক রাত করে বাড়িতে ফেরেন, অ্যান্ড ওনার চেম্বারেও খুব কম যাওয়া আসা শুরু করেন আর কি। কোথায় যান, কি করেন না করেন, এটাও আসলে কেউ জানে না। আমি যে ঘটনাটা বলতেছি এটা 2019 ঘটনা, মানে যখন উনি বিদেশ থেকে ফেরেন, ফেরার পরে এই ঘটনাটা, তো 2019 আর কি। তো যাই হোক, একটা পর্যায়ে, এটা সম্ভবত রমজানের কিছুদিন আগে, মোটামুটি এক সপ্তাহ তিনি ভালো ছিলেন, ফ্যামিলি সবার সাথে ভালো ব্যবহার করছে, সবকিছু ঠিকঠাক। তো তারা মনে করলেন হয়তো বা একটু মানসিক চাপে ছিল বা কোনো প্রবলেম হয়েছিল, সেই কারণে এরকম বিহেভিয়ার তার মধ্যে দেখা দিয়েছে। তো রমজানের 7 আগে হঠাৎ করে মানে তিনি তার রুমের সবকিছু উল্টোপাল্টা করে ফেলছেন, মানে লন্ডভন্ড করে ফেলতেছেন বা কারো উপর চিল্লাচিল্লি করতেছেন। তো ওনার ফ্যামিলি মেম্বাররা সবাই তার রুমে চলে আসে, কি ব্যাপার, কি হয়েছে তোর? তো সে কারোর সাথে কথা বলতেছে না, অ্যান্ড তার ভয়েসটা অটোমেটিক্যালি চেঞ্জ হয়ে গেছে, মানে ভয়েসটা কিছুটা গম্ভীর, কিছুটা হচ্ছে মানে ফাটা ফাটা, মানে ঝিরিঝিরি, নেটওয়ার্ক ল্যাগিং করলে যেরকম হয় ওই রকম হচ্ছে, কিছুটা ল্যাগ করতেছে। তো অনেকভাবে তাকে ডাকাডাকি চেষ্টা করা হয়েছে এবং পরবর্তীতে একটা সময় গিয়ে তার ওয়াইফ তার হাতটা চেপে ধরছে যে কি হয়েছে তোমার, এরকম করছো কেন? এবং হাতটা ধরার পরে সাথে সাথে মানে ওনার মনে হয়েছে যে কোন একটা আগুনের গরম কিছুর উপর উনি হাতটা দিছেন এবং উনি হাতটা দিয়ে সাথে সাথে হাতটা সরাই নিছেন। এবং ওই সময় তার হাজবেন্ড, মানে আজাদ চাচা, মানে এই এই যে পার্টটা আমি বলতেছি এটা আমার হচ্ছে ওই ফ্রেন্ডের কাছ থেকে শোনা, মানে এটাতে সে পরবর্তীতে বলছে আমাকে। তো আজাদ চাচা পিছন দিকে ঘুরে তাকান এবং মানে সবাই যখন তার চোখের দিকে তাকান, চোখ লাল হয়ে আছে, লাল টকটকে, সে বলছে যে খবরদার, খবরদার, যদি আমার শরীরে হাত দেওয়ার চেষ্টা করিস তোদের কোন একটা ক্ষতি হয়ে যাবে, এরকম এরকম ধরনের কিছু একটা কথা সে বলে। এবং মানে সজোরে এই কথাটা বলার পরেই সজোরে সে তার স্ত্রীকে একটা চর মেরে ঘর থেকে বের হয়ে চলে যায়। তো মানে এত জোরে চর মারে যে তার স্ত্রী ওই জায়গাতেই সেন্সলেস হয়ে পড়ে যান। পরবর্তীতে পাশের আরো কিছু বাসা ছিল, ওখান থেকে লোকজন চলে আসে এই চিল্লাপাল্লা শুনে, অ্যান্ড তার যে বড় ভাই আজাদ চাচার যে বড় ভাই, তিনি বলেন যে আসলে আজাদকে ধরতে হবে, ও কোথায় চলে গেল জানি না, ওকে একটু তোমরা খোঁজো, আমরা বাসায় একটু ম্যানেজ করি জিনিসগুলো। তো এরকম করে তিনি বাড়ি থেকে বের হয়ে চলে যান। রাত ১২টার সময় উনি ফিরে আসেন এবং সুস্থ অবস্থায় ফিরে আসেন। মানে তার কাছে এরকমটা মনে হয়েছে যে বাড়িতে কিছুই হয়নি, আমি কিছুই করিনি বা এরকম কিছু একটা। বাড়িতে এসে নর্মালি কথাবার্তা বলতেছে, কি ব্যাপার কি হয়েছে, ওনার ওয়াইফের কথা জিজ্ঞেস করতেছে ও কোথায়। তো তখন মানে সবাই বিষয়টা নিয়ে অবাক হয়ে যায়, কি ব্যাপার কি হলো। তো ওই টাইমটাতে তার ভাই তাকে বলে যে তুই কি করেছিস, তোর মনে নাই, তুই তোর ওয়াইফের সাথে এরকম একটা বিহেভিয়ার করলে তোর ওয়াইফ তো অসুস্থ হয়ে পড়ছে। তো সে আর ওই টাইমটাতে কিছু মনে করতে পারে না। তো এর মধ্যে সে তার ওয়াইফের কাছে যায়, সবকিছু শোনে, বাট সে এটা মানে বুঝতে পারতেছে না যে আসলে কি হচ্ছে। যাই হোক, পরের দিন উনি আবার দোকানে বসেন, মানে ওনার যে চেম্বারটা, চেম্বারে বসেন এবং চেম্বার থেকে ফেরার পরে উনি মোটামুটি সন্ধ্যার মধ্যে ফিরে আসছে। তো ওনার ভাই আজাদ চাচার হাতে একটা আংটি লক্ষ্য করেন। আংটিটা হচ্ছে দূর থেকে দেখে সোনার মনে হচ্ছিল, বাট কাছে গিয়ে যখন ভালোভাবে দেখেন সেখানে দেখেন যে একটা তামার আংটি, অ্যান্ড ওইটার উপরে কিছু দাগ কেটে কেটে বা কিছু একটা খোদাই করে কিছু একটা লেখা, বাট এটা বাংলা লেখা না, অন্য কোনো লেখা বা অন্য কিছু, মানে যে কেউ যদি সাধারণ কোনো মানুষ দেখে বুঝবে, হয়তো বা ভাববে যে এটা কোনো ডিজাইন করা বা এরকম কিছু। তো এটা দেখে বাট উনি ওভাবে পাত্তা দেয় না, মনে করে যে এমনি কিনছে, পছন্দ হয়েছে সেই জন্য কিনছে। তো এবং ওইটা নিয়ে আসার পরে উনি রীতিমতো মানে বাড়িতে আসার পরে কিছু একটা হয়তো বা ছোট কিছু ঝামেলা হয় বা এরকম কিছু হয়, উনি রীতিমতো রাগারাগি শুরু করেন, তুই তো করি শুরু করেন, সবাইকে গালিগালাজ শুরু করেন। অ্যান্ড ওনার ভাই বুঝতে পারে যে না, আমার ভাইয়ের সাথে কিছু একটা প্রবলেম হচ্ছে, ওকে কোনো হুজুর বা কবিরাজ বা যেই হোক কিছু একটা দেখাইতে হবে। তো উনি দৌড়ে চলে যান ওনাদের পাশের মসজিদে, অ্যান্ড ওখান থেকে একজন ইমাম সাহেবকে নিয়ে আসেন। ইমাম সাহেব বলতে মুয়াজ্জিন ছিল, তখন ইমাম ছিলেন না, মুয়াজ্জিন সাহেবকে নিয়ে আসেন যে ভাই আমার বাড়িতে এরকম এরকম প্রবলেম হচ্ছে একটু দেখেন। তো উনি এসে দেখে যখন আজাদ সাহেবের সাথে কথা বলতেছিলেন, উনি আজাদ সাহেব তখন বেশ ভালোভাবে কথা বলতেছে মুয়াজ্জিনের সাথে, সালাম দিয়ে সুন্দর করে কথাবার্তা বলতে 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 একটা সময় মুয়াজ্জিন সাহেব আজাদ সাহেবের চোখের দিকে তাকাইছে এবং তাকানোর পরে উনি আর চোখটা সরাইতে পারতেছে না, কোনোভাবে চোখটা সরাইতে পারতেছে না বা ঘাড়ও ঘুরাইতে পারতেছে না এরকম। তো হঠাৎ করে আজাদ সাহেব একটা হাসি দিলেন উনার দিকে তাকায়, বলল যে তুই কি আমাকে সুস্থ করতে আসছিস, তুই পারবি, তোর কি ক্ষমতা আছে এটা, তারা তোকে একটা জিনিস দেখাই। তো এইটা বলে মানে জাস্ট নর্মালি সবাই দেখতেছে জিনিসটা, জাস্ট নর্মালি আজাদ সাহেব বসে আছে এবং মুয়াজ্জিন সাহেব ওনার চোখের দিকে তাকায় মানে আত্মচিৎকার দিয়ে, মা বলে একটা চিৎকার দিয়ে উনি অজ্ঞান হয়ে পড়ে গেলেন ওইখান থেকে। পরবর্তীতে কোনোভাবে ধরে তোলা হলো এবং আজাদ সাহেব নিজে এসে ওনাকে ধরে বিছানায় তুললেন যে ভাই কি হয়েছে আপনার। তো অনেক চেষ্টা করার পরে উনি উঠলেন, ওঠার পরে সরাসরি উনি বিছানা থেকে নেমে গেট থেকে বের হয়ে চলে গেলেন। তো আজাদ সাহেবের বড় ভাই পিছন পিছন গেলেন, জিজ্ঞেস করলেন ভাই কি হয়েছে। পরে বলতেছে ভাই আমি যে জিনিস দেখছি এটা আমার পক্ষে ছাড়ানো সম্ভব না, বা আমি যা দেখছি আমি নিজে মানে নিজে এখনো বিশ্বাস করতে পারতেছি না, ভাই আমাকে আর কখনো আপনাদের বাসায় ডাকবেন না বা আমাকে এ বিষয়ে আর কোনো কথা বলবেন না, আমাকে ক্ষমা করেন। তো ওনারা হতবাক হয়ে গেলেন যে আসলে কি হইল বিষয়টা। বাট ওনার যে বড় ভাই উনি বুঝতেছিলেন যে না কিছু সমস্যা হচ্ছে, কোন একটা প্রবলেম আছে। তো ওই রাতটা ওইভাবে চলে যায়, উনি পরের দিন শহরে চলে যান, ওনার বড় ভাই যিনি আজাদ সাহেব উনি শহরে চলে যান এবং ওইখান থেকে পরের দিন বিকালে একজনকে নিয়ে আসেন, উনি বেশ বড় একজন আলেম। তো ওখানে ওনাকে নিয়ে আসেন এবং ওনার ভাইয়ের সাথে পরিচয় করাবেন। সেম ভাবে আজাদ সাহেব ওনার সাথেও খুব সুন্দরভাবে কথা বলেন, কৌশল বিনিময় করেন, অনেক কিছু হয়। বাট যখনই ওই আলেমটা ওনার চোখের দিকে তাকান, উনি জাস্ট চিৎকার দিয়ে বাড়ি থেকে বের হয়ে চলে যান এন্ড বলেন যে ভাই আপনি কেন আমাকে এখানে নিয়ে আসছেন, আমার তো জীবন চলে যাবে, আমার তো ফ্যামিলি নষ্ট হয়ে যাবে, আমি তো এটা পারবো না, আমার দ্বারা এটা সম্ভব না বা কারো দ্বারাই এটা সম্ভব না। তো এরকম কিছু কথাবার্তা বলে উনি বলেন যে ভাই আমার একটা ওস্তাদ আছে, আমি জানি না উনি পারবে কি পারবে না, কারণ এটা আমার সাধ্যের বাইরে, আশা করি হয়তো বা তার দ্বারাও হবে না কারণ আমি তাকে চিনি। তারপরও আপনি তার সাথে কথা বলতে পারেন, কারণ সে হয়তো বা সমস্যার কথাটা আপনাকে বলতে পারবে যেটা আমার পক্ষে এখন বলা সম্ভব না। তো উনি ওইভাবে নাম্বার টাম্বার দিয়ে পরিচয় টরিচয় করাই দেন এবং দূর থেকেই তার সাথে ফোনে কথাবার্তা বলে উনি হচ্ছে নাম জানতে চান, আজাদ চাচার পুরো নাম জানতে চান, জন্ম তারিখ জানতে চান এবং ইনস্ট্যান্ট মানে উনি ওই কারেন্ট লোকেশনটা কি বা কোথায় থাকেন এই জায়গাটা উনি জানতে চান। তো এটা জানার মানে জেনে টেনে উনি বলেন যে আমি কালকে আপনার সাথে যোগাযোগ করব। তো এই সবকিছু জানার পরে পরের দিনই হচ্ছে উনি লোকেশনটা নিয়ে সরাসরি চলে আসেন, ওই যে ওস্তাদের কথা বলতেছিল উনি চলে আসেন এবং এসে বলেন যে আমি আপনার ভাইয়ের সাথে দেখা করব না, বাট আমি দুটো প্রশ্ন করব আপনাকে, তো এর উত্তরটা আমাকে দিতে হবে। তো উনি বলেন যে আপনার ভাই কি ওই গারো পাহাড়ে গিয়েছিল, মাসখানেক আগে গারো পাহাড়ে গিয়েছিল এবং ওখানে গিয়ে কারোর সাথে তার পরিচয় হয়েছে কিনা এটা একটু আমাকে জেনে জানান। তো সেখানে সে যায়, যাওয়ার পরে তার ভাইকে জিজ্ঞেস করে, তার ভাই বলে না আমি তো এই ধরনের মানে গারো পাহাড়ে যাই না, কারোর সাথে পরিচয় হয়নি, কে বলবে এইসব ফালতু কথা। তো পরে বলে না আমরা শুনছি। তখন আজাদ সাহেব হঠাৎ করে মানে হাসতে হাসতে বলতেছে, কি ওই যে গতকালকে যে হুজুর নিয়ে আসছিল ওর ওস্তাদ বলছো না, নিয়ে ওকে আমার কাছে নিয়ে আয়। তো উনি কখনোই ওনার বড় ভাইকে তুই তুকারি করে বলে না, তারপরও হঠাৎ করে ওই টাইমে উনি এই ধরনের বিহেভিয়ার শুরু করছে। তো তখন গিয়ে ওই ওস্তাদকে বলার পরে উনি তখন আসছে, আসার পরে উনি চোখটা নিচে নামায় রাখছে, উনি তাকায় নাই, ওনার চোখের দিকে তাকায় নাই আজাদ সাহেবের। তো উনি আসার পরে আজাদ সাহেব বলছে, কি তুই যে আসছিস, তুই যে এসে আমাকে এই কথাটা বললি আমি ওইখানে গেছিলাম কিনা বা কিছু করছি কিনা, তো তুই কি ছাড়াইতে পারবি আমাকে, তোর কি সম্ভব, তুই শুধু শুধু আসছিস কেন, তোর তো জীবন নষ্ট হয়ে যাবে, তুই তো মারা পড়বি। তো এই ধরনের কথাগুলো আজাদ চাচা বলতে থাকে ওইখানে। অ্যান্ড উনি বলে, উনি ওখানে বসে, ওস্তাদ ওখানে কিছুক্ষণ বসে মাথা নিচু করে, এবং বসার পরে তিনি বলে যে আমি আপনাকে কিছু কথা বলবো, আপনি জাস্ট আমাকে বলবেন যে হ্যাঁ কি না, আপনি কে, কোত্থেকে আসছেন, কি করবেন, আমি এসব কিছু জানতে চাই না, আমি আপনাকে ছাড়াবো না, যার শরীরে আছেন আপনি সেভাবেই থাকেন, সমস্যা নেই, কিন্তু আমি কিছু প্রশ্ন করবো, আপনি আমাকে উত্তরটা দিবেন। তো আজাদ চাচা বলছে ঠিক আছে বল। তো তখন বলছে আপনি গারো পাহাড়ে গিয়ে কোন একটা নারীর সাথে পরিচিত হয়েছেন এবং আপনি তাকে বিয়ে করেছেন, এটা কি সত্যি? তখন তিনি বলে যে হ্যাঁ সত্যি। তখন বলছে সেই মেয়েটা হচ্ছে হিন্দু? তো সে বলল যে হ্যাঁ হিন্দু। তো তখন বলল যে ঠিক আছে, সে আপনাকে একটা আংটি দিয়েছে, এই আংটিটা আপনি খুলে ফেলেন, তারপরে আপনার যা করার আপনি করেন। তো উনি বলতেছে না আংটি আমি কেন খুলব। তো অনেকভাবেই চেষ্টা করে আসলে আংটিটা খোলা যায় নাই। তো এরপরে ওস্তাদ ওখান থেকে বের হয়ে চলে আসেন। অ্যান্ড আসার পরে পরের দিন হচ্ছে উনি ওনার বড় ভাইকে ফোন করে বলেন যে ভাই এখানে বিশাল একটা ঝামেলা হয়ে গেছে, আপনার ভাই তো খুব বাজে একটা কাজ করে ফেলছে। তখন বলছে কেন কি হয়েছে? তখন বলছে আপনার ভাই ওই গারো পাহাড়ে গিয়ে মানে অনেকদিন ধরেই নাকি যাতায়াত করতো, তার কবিরাজির যে জড়িবুটিগুলো অথবা হচ্ছে যে ঔষধি গাছগুলো কালেক্ট করতে উনি হচ্ছে ওই পাহাড়ে যেতেন। অ্যান্ড ওইখানে যেতে যেতেই রেগুলার যাওয়ার মানে যাওয়ার পরেই আর কি একজন মেয়ের সাথে তার পরিচয় হয় এবং ওই মেয়েটা তাকে হেল্প করতো এই ওষুধের গাছগুলো খুঁজতে। তো যেহেতু তার পরিচিত ছিল মানে সেই পাহাড়টা চিনত, তো ওই মেয়েটা হচ্ছে ওনাকে হেল্প করতো ঔষধি গাছগুলো খুঁজতে। অ্যান্ড ওইরকম ধীরে 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 সে মেয়েটা হচ্ছে একদিন তাকে বিয়ের প্রপোজাল দেয় এবং মানে কিছু একটা খেতে দেয়, একদিন কিছু খেতে দেয় এবং তারপরে হচ্ছে একটা বিয়ের প্রপোজাল দেয়। অ্যান্ড ধীরে ধীরে আপনার ভাই সেখানে ফল করে এবং ফল করার পরে সে বিয়েতে রাজি হয়। এবং বিয়েতে রাজি হওয়ার পরে এখানে সবচেয়ে বড় একটা সমস্যা হয়ে যায় যে উনাদের কিছু রিচুয়াল ছিল, যে মানে রিচুয়াল বলতে আমি একটা জিনিস স্কিপ করে গেছি, সেটা হচ্ছে যে ওই মেয়েটা তাকে প্রলোভন দেখায় যে তুমি যে কবিরাজিগুলো করতেছ তো আমি তোমাকে একটা বিষয়ে হেল্প করতে পারবো, কিন্তু তোমাকে একটা কাজ করতে হবে, তোমাকে একটা বলি দিতে হবে। কি বলি দিবে বা কি করছে এটা সেই ওস্তাদ পরবর্তীতে বলতে পারে নাই বা জানে না, বাট বলছে তুমি যদি এই বলিটা দাও সেই ক্ষেত্রে তোমার ক্ষমতা অনেক বেড়ে যাবে এবং তুমি যা চাইবা তাই করতে পারবা এবং কবিরাজিতে তোমার অনেক নাম ডাক হবে। তো এরকম ধরনের কিছু প্রলোভন তাকে দেওয়া হয় এবং সে অনেক চিন্তা ভাবনা করে রাজি হয় যে না ঠিক আছে, গ্রামের মানুষ তো আমাকে চেনে, আমি তো মানুষের উপকারই করতেছি, তো এই একটা বলি দিলে আর কি হবে, দেই। তো এইভাবে তিনি নাকি কিছু একটা বলি দিছে, এখন কি বলি দিছে সেইটা কেউ জানে না, এটা হতে পারে কোনো জন্তু জানোয়ার বা হতে পারে কোনো মানুষ, আমিও জানি না বা কেউই জানে না এখনো পর্যন্ত। তো সেই কাজটা করে ফেলছে এবং ওই ওস্তাদ বলতেছিল যে সে শয়তানের কাছে নিজেকে সঁপে দিছে ওই বলিটা দেওয়ার মাধ্যমে, সেটা হতে পারে তার নিজের অজান্তে। ধীরে ধীরে সেই বলির পরে একটা হার দিয়ে, একটা হার মানে ওই মানে সেই জীবটা বা মানে যেটাই হোক ওই জিনিসটার একটা হার দিয়ে, হারের টুকরো দিয়ে ওইটার উপরে তামা পেঁচিয়ে একটা আংটি বানিয়ে আপনার ভাইয়ের হাতে দেওয়া হয়েছে, যেটা আসলে খোলা সম্ভব না, যেটা এখন মানে খোলা সম্ভব না। অ্যান্ড যে শয়তানের কাছে সে সঁপে দিয়েছে সেটা অন্যরকম একটা শয়তান, সেটাকে সম্ভবত মা মনসা বলা হয়, মানে তাদের ভাষাতে মা মনসা বলা হয় এবং সেটা প্রচন্ড পরিমাণে শক্তিশালী এবং সেই জিনিসটা দেখেই আমার যে শিষ্যটা এসেছিল সে প্রচন্ড পরিমাণে ভয় পেয়েছে, তার চেহারাটা এরকম। তো এই ধরনের অনেক কিছু বলে। তো ধীরে ধীরে তারা এদিক ওদিক অনেক কবিরাজ হাবিজাবি এরকম খুঁজতে শুরু করে, বাট কেউই আসলে এটা কিওর করতে পারে না। অ্যান্ড একটা নির্দিষ্ট সময় আসে প্রত্যেক মানে প্রত্যেক মাসে বা প্রত্যেকটা সপ্তাহ পর পর একটা নির্দিষ্ট সময় আসে যখন হচ্ছে ওই জিনিসটা তার শরীরে এসে ভর করে এবং সে বাড়ি থেকে বের হয়ে চলে যায়। অ্যান্ড দুই দিন তিন দিন চার দিন তার আর কোনো খোঁজ থাকে না। তো যখন ফিরে আসে তার মানে সে সুস্থ অবস্থায় ফিরে আসে এবং বাড়ির সবার সাথে ভালো ব্যবহার করে, সবকিছুই ঠিকঠাক। তো তার ফ্যামিলি মেম্বাররা যখন বলে যে তোকে একটা জায়গায় নিয়ে যাব বা তোকে ঢাকা শহরে নিয়ে যাব, একটা হুজুরের সাথে দেখা করাবো বা এরকম কিছু, তো তুই চল, তো সে ওই সময়টাতে রাজি হয়। বাট যখনই তাকে নিয়ে যায়, মানে নিয়ে যেতে চায় বা যে দিনটাতে নিয়ে যেতে চায়, ওই সময়টাকে তাকে আর কোনোভাবেই বাড়ি থেকে বের করা যায় না। অ্যান্ড মানে একটা দিন এরকম একটা অবস্থা হয়েছে, এটা হয়তো বা মানে বিশ্বাসযোগ্য মনে হবে না, জিনিসটা এরকম যে সে জানালার সামনে দাঁড়িয়ে আছে, তার রুমের জানালার সামনে দাঁড়িয়ে আছে, সবাই দরজার কাছ থেকে তাকে ডাকতেছে যে তুই চল আমরা যাব। তো এরকম একটা সময় তার ওয়াইফ কিছুটা সামনে আগাইছে এবং জানালা থেকে তার ওয়াইফ যতটুকু দূরে আগাইছে হয়তোবা কতটুকু, দুই তিন হাত দূরে, দুই হাত দূরে এরকম একটা দূরত্ব দাঁড়াইছে। ওইখান থেকে যখন বারবার তাকে ইনসিস্ট করা হচ্ছে যে তুমি চলো তুমি চলো, উনি ওই জানালার পাশ থেকে হাতটা বাড়ায় দিয়ে ওনার ওয়াইফের গলাটা চেপে ধরছে এবং হাতটা মোটামুটি দুই হাতের মতো লম্বা হয়ে গিয়ে দেন হচ্ছে ওনার ওয়াইফের গলাটা চেপে ধরছে। এটা দেখে ওনার মা সেন্সলেস হয়ে গেছে যে আমি এটা কি দেখলাম। তো এরকম কিছু ঘটনা রেগুলার বেসিসে ঘটত। অ্যান্ড একটা সময় এরকম যখন রেগুলার হচ্ছে তখন তারা ধীরে ধীরে হাল ছেড়ে দেয়। সেই লোকটা কোনো ফ্যামিলি মানে ওনার যে আত্মীয় স্বজন আছে, রিলেটিভ আছে, ওদের বাসাতেও যাইত না, মানে যাইতে পারতো না আর কি। অ্যান্ড ওনার যে মানে ওনাদের যে রিলেটিভরা আসতো ওরা এসে একদিন থেকে দুই দিনের বেশি কেউই থাকতে পারতো না, কারণ সবার মানে কোনো একটা সমস্যা হয়তো বা শরীরে আঁচড়ের দাগ চলে আসতো, মানে গালে আঙুলের দাগ আসতো এবং প্রচন্ড ব্যথা হতো, জ্বর চলে আসতো, মানে এই ধরনের প্রবলেমগুলো তারা ফেস করতো। তো তাদের বাড়িতেও আনাগোনা অনেকটা কমে যায়। তো এইভাবে ধীরে ধীরে সবার সাথে লিঙ্ক আপগুলো ছাড়তে থাকে, মানুষজন আসে না, কথাবার্তা বলে না, গ্রামের মানুষজনও তাদের থেকে দূরে দূরে থাকে। তো এরকম কিছু বিষয়। তো একটা দিন তার ওয়াইফ লক্ষ্য করে যে তখন মনে হয় রাত 9:30-10 এরকম একটা সময় আজাদ চাচা বাড়ি থেকে বের হচ্ছেন, মানে নর্মাল অবস্থায় বাড়ি থেকে বের হচ্ছেন এবং উনি তার মানে তার ওয়াইফ পিছু নেন যে কোথায় যায় আজকে আমি দেখব। তো উনি পিছু নিয়ে যেতে 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 মোটামুটি পাহাড়ের কাছে ছোট্ট একটা, এটা খাল বলবো না নদী বলবো আমার ঠিক আসলে খেয়াল নাই, তো এরকম একটা স্পেসে মানে পানি আছে আশেপাশে এবং মাঝখানে ছোট্ট একটা ফাঁকা জায়গা চরের মতো, তো এরকম একটা স্পেসে গিয়ে উনি বসে পড়লেন এবং ওখান থেকে মাটি মাটি খুঁড়তে খুঁড়তে শুরু করেন এবং খোঁটার পরে একটা ছোট্ট একটা কিছু একটা বের করে নিয়ে উনি ওটা মুখের মধ্যে দিয়ে খাওয়া শুরু করেন। তো এটা ওনার ওয়াইফ খেয়াল করে এবং খেয়াল করার পরে উনি ফিরে আসে, ব্যাক করে চলে আসে, উনি আর ভয়ে ওইখানে যাইতে পারে নাই। তো ব্যাক করে আসার পরে ওনার হাজবেন্ড যখন কিছুক্ষণ পরে বাড়িতে আসে, উনি তাকায় দেখেন যে ওনার হাজবেন্ডের ঠোঁটের এক পাশে মানে একদম চাপা যে জায়গাটা, ওই জায়গাতে ছোট্ট লাল লাল কিছু একটা দেখা যাচ্ছে। তো উনি যখন মানে এমনি কথার ছলে কাছে গিয়ে যখন দেখেন, উনি দেখেন যে রক্তের মতো কিছু একটা ওনার ওই মানে ঠোঁটের ওই জায়গাতে হচ্ছে আছে। তো উনি বলেন যে তুমি কোথায় গিয়েছিলে, কি করলে, কি করতে, উনি বলে মানে উনি নর্মালি অ্যান্সার টেন্সার করে উনি চলে আসে। তো এইভাবে ওনারা মানে এই এই জিনিসগুলো হতো কি, যখন ওনার একটা ভালো ফেস চলতো 7 দিন বা 10 দিনে একটা ভালো ফেস চলতো, উনি বাড়ি থেকে বের হয়ে আসতেন ওই 10 দিন পরে বা 7 দিন পরে, তো যাওয়ার পরে হঠাৎ করে উনি আবার চেঞ্জ হয়ে যাইতেন, এরকম হচ্ছে বিষয়গুলো হতো। তো একটা সময় ওনার ওয়াইফ ওনার ফ্যামিলি মানে ওনার যে বাবার বাড়ি ওইখানে কিছু কথাবার্তা বলে অনেক মানুষের সাথে যোগাযোগ করে একজন নারী কবিরাজ, নারী কবিরাজের সন্ধান পায়। অ্যান্ড উনাকে বলে যে আসলে এরকম এরকম ঘটনা, কি হয়েছে আসলে একটু যদি জানাতেন। তো ওই নারী কবিরাজের কাছে আবার বেশ বড় বড় জিন বসে ছিল। তো তাদের কাছ থেকে সে যখন খোঁজ নিয়ে বলে যে খুব বাজে একটা জিনিস ওই লোকের ভেতরে আছে এবং সে উনিও মনসার কথাই বলে, মানে মনসা দেবী বা এরকম কিছু একটা বলে আর কি, তো এরকম কিছু একটা আছে, তো ওকে বাড়ি থেকে বের করে নিয়ে আসতে হবে। ওর আংটিটা না খুললেও সমস্যা নাই, বাট ওকে বাড়ি থেকে বের করে নিয়ে আসতে হবে, কারণ ওর রেঞ্জটা হচ্ছে ওই পাহাড়ি এলাকা এবং আপনাদের বাড়ি, তো বাড়ি থেকে যদি কোনোভাবে বের করে শহরের বাইরে নিয়ে আসা যায় তাহলে আমি চিকিৎসাটা করতে পারবো। তো এই বিষয়টা কিভাবে কিভাবে যেন আজাদ চাচা জানতে পারে, আজাদ চাচা হঠাৎ করে কোত্থেকে নাম্বার ম্যানেজ করে আমি জানি না ওই মহিলাকে একদিন ফোন করে এবং তুই তুকারির ভাবেই বলতে থাকে যে তোর যদি সামর্থ্য থাকে তুই আমার বাড়িতে আয়, তুই আমার বাড়িতে এসে আমাকে কতটুকু কি করতে পারিস তুই দেখা। তো ওই মহিলা চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করে অ্যান্ড উনি বেশ বয়স্ক, তো উনি ওনার কিছু লোকজন নিয়ে ওই বাড়িতে ওই এলাকাতে যান, জামালপুরের ওই এলাকাতে যান এবং ওখানে গিয়ে বসেন। তো ওইখানে অনেকক্ষণ তারা অনেকক্ষণ কথাবার্তা বলে, প্রায় 1.5-2 ঘন্টা কথাবার্তা চলে, বাট কোনো ক্ল্যাশ নাই, তারা কিন্তু মানে অনেকক্ষণ কথাবার্তা বলে এবং হঠাৎ করে প্রায় 15-20 মিনিটের মতো ওনারা চুপ হয়ে যায়। ওনারা দুজন দুজনের দিকে তাকিয়ে আছে, কেউ কোনো কথা বলতেছে না, কেউ কোনো মুভমেন্ট করতেছে না, বডি মুভমেন্ট নাই, চুপচাপ বসে আছে। তো ফ্যামিলি মেম্বাররা এটা মানে এই জিনিসটা খেয়াল করছে। এই যে 10-15 মিনিট সময় তারা চুপচাপ ছিল, পুরো বাড়ির আশেপাশে মানে মনে হচ্ছে প্রচন্ড ঝড়, সবকিছু লন্ডভন্ড হয়ে যাচ্ছে, মানে কিছু একটা হচ্ছে। তো এই 10-15 মিনিট পরে হঠাৎ করে তারা রিল্যাক্স হয়ে যায়, বডি মুভমেন্ট হচ্ছে, তারা ভালোভাবে কথাবার্তা বলে, মহিলা ওখান থেকে চলে আসে এবং মামা মানে আজাদ চাচা যে আজাদ চাচা বাড়িতে থাকে আর কি। তো মহিলাটা চলে আসার পরে বলে যে দেখ আমার কাছে যা আছে তোর স্বামীর কাছেও ওই জিনিসটাই আছে, ওই জিনিসটা বলতে ওই রকম ক্ষমতারই কিছু একটা আছে, তো এটা আসলে কাটানো সম্ভব না। যদি ওই যে মহিলাটা যাকে মানে যাকে সে বিয়ে করেছে সে যদি কোনোভাবে ছাড়াইতে চায় হয়তো বা পারবে, হয়তো বা তার কাছেও সম্ভব কিনা জানি না, যে শরীরটা সে বেছে নিয়েছে সে ছাড়াইতে পারবে কিনা আমি জানি না, কারণ শয়তানের কাছে নিজেকে সঁপে দিছে। তো আমি পারবো না বা অন্য কেউই পারবে না, সে যতদিন বেঁচে থাকবে তাকে এভাবেই বেঁচে থাকতে হবে। তো এখনো পর্যন্ত আজাদ চাচার সাথে নির্দিষ্ট একটা সময় পর পর 7 দিন 10 দিন বা এরকম একটা সময় পর পর এই ঘটনাগুলো ঘটে। এবং রোজার মাসেও আমি এই যে কিছুদিন আগে খোঁজ নিয়েছি, সেম ফেস্টার মধ্যে দিয়ে সে যাচ্ছে, কিছুদিন সে রোজা রাখে, কিছুদিন তার প্রবলেম হয়। মানে হিন্দু ধর্ম, ও এর মধ্যে একটা জিনিস আমি মিস করে গেছি, সে মাঝে মাঝে তার ফ্যামিলি মেম্বারদেরকে হিন্দুদের যে বা সনাতন যে পুস্তকগুলো আছে ওই পুস্তকগুলোর কিছু ঘটনা তাদেরকে শোনায় বা ওইখান থেকে কিছু গল্প তাদেরকে শোনায়। তো তারা চিন্তা করে যে এগুলো কোত্থেকে সে জানলো, সে তো কখনো পড়েও নাই বা তার বাড়িতে ওই ধরনের জিনিসগুলো নাই, তো সে কিভাবে জানলো। তো অনেক কিছু বলে এবং অনেক প্রশ্নের উত্তর সে দিয়ে দেয় এবং এরকম অবস্থাতেও সে অনেক মানুষের চিকিৎসা করে। মানুষ তার কাছে একটু কম আসে এই ভয়ের কারণে, বাট অনেকগুলো মানুষের সে চিকিৎসা করে এবং বেশ ভালোভাবেই চিকিৎসা করে। তো আরেকটা বিষয় হচ্ছে তাদের কখনো অর্থের অভাব দেখা দেয় নাই, এখনো পর্যন্ত অর্থের অভাব দেখা দেয় নাই। তিনি অন্য কোনো কাজ করে না এবং কবিরাজি করেও তিনি কোনো টাকা পয়সা নেন না, মানুষ যেগুলো আছে তাদের কাছ থেকে কোনো টাকা পয়সা নেন না। বাট অথচ মানে অথচ তাদের কোনো টাকার অভাব নাই, অটোমেটিকলি তাদের কাছে টাকা চলে আসে। তাদের মাঝে মধ্যে এরকমও হয় যে ওয়ার্ড্রপ খোলার পরে দেখতেছে যে একটা টাকার বান্ডিল ওই জায়গাতে, পরবর্তীতে আজাদ চাচাকে জিজ্ঞেস করলে বলে হ্যাঁ এটা আমি এনেই রাখছি, এটা আমারই প্রাপ্য জিনিস বা এরকম কিছু। তো এই জিনিসগুলো এখনো পর্যন্ত চলতেছে। হুটহাট তার ফ্যামিলির সাথে খারাপ বিহেভিয়ার করে, বাইরে বের হয়ে যায় তিনি ওই সেম জায়গাতে, ওনার ওয়াইফ এটা পরবর্তীতে আবার চেক করছে, উনি ওই জায়গাটাতে যায়, কিছু একটা খায়, মাটি থেকে কুড়ায় নিয়ে কিছু একটা বের করে নিয়ে কিছু একটা খায়, চলে আসে, মাঝে মধ্যে 2-3 দিনের জন্য লাপাত্তা হয়ে যায়, কোনো খোঁজখবর থাকে না, আবার সুস্থ হয়ে ফিরে আসে। এইরকম জিনিসগুলো কন্টিনিউ হচ্ছে এবং এখনো পর্যন্ত হচ্ছে। এটার আসলে শেষ কোথায়, পরবর্তীতে কি হবে আল্লাহ ভালো জানেন। তো এটাই ছিল আজকের ঘটনা। আমি জানি না আসলে এটা ভয়ের না এটা কি আমি জানি না, বাট আমার কাছে বেশ অদ্ভুত লেগেছে ঘটনাটা। সো আজকে এই পর্যন্তই, সবাইকে আবার ঈদের অনেক অনেক শুভেচ্ছা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং মোস্ট ইম্পর্টেন্টলি ভূত.com এর সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।
ওয়ালাইকুম সালাম। অনেক লম্বা একটা ঘটনা শুনলাম এবং আসলে যেটা হয় আর কি, মানে রোবার আসলেই একটা স্পেশাল কিছু সবসময় আমরা এক্সপেক্ট করি এবং সেই এক্সপেকটেশনের আজকেও ব্যতিক্রম ছিল না এবং সেরকমই একটা চমৎকার স্টোরি আমরা আসলে শুনলাম। অ্যান্ড থ্যাংক ইউ রোমান, অনেক কষ্ট করে এই রমজানের মধ্যে, বিশেষ করে যখন ঈদের আর মাত্র কয়েকটা দিন বাকি এবং সবাই আসলে ব্যস্ত এখন পরিবার নিয়ে, শপিং নিয়ে, সবকিছু নিয়ে, এবং যদি কেউ গ্রামের বাড়িতে যেতে চায় সেটা নিয়ে, সেই সময় আপনি সময় দিয়েছেন এসেছেন স্টুডিওতে, যেন আপনাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। আপনি যদি আমাদের লিসেনারদের উদ্দেশ্যে কিছু বলতে চান তাহলে প্লিজ একটু বলতে পারেন।
লিসেনারদের জন্য একটাই কথা বলতে চাই, সেটা হচ্ছে ধন্যবাদ। আসলে আপনারা এতদিন ধরে আমাদের সাথে আছেন, ইনশাআল্লাহ আমাদের সাথে ভবিষ্যতেও থাকবেন, আপনাদের সাপোর্টটা আসলে আমাদের অনেক অনেক প্রয়োজন এবং এইভাবে যতদিন আপনারা আছেন ততদিন আমরা আছি। সো আমাদের সাপোর্ট করবেন সব সময় এবং আমি চাইবো যে আপনারা আপনাদের এলাকায় বা আশেপাশে পরিচিত যে জায়গাগুলোতে, ভৌতিক যে জায়গাগুলো আছে সেই জায়গাগুলোর খোঁজ আমাদেরকে দিবেন, কারণ আমরা ইনশাআল্লাহ কিছুদিন পর সেই জায়গাগুলোতে যাব, আপনাদের সাথে কথা বলবো এবং সত্য যে ঘটনাগুলো সেগুলো কালেক্ট করে আপনাদের সামনে উপস্থাপন করবো। সো থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড আমার ভালোবাসা সবসময় আপনাদের জন্য। থ্যাংক ইউ।
থ্যাংক ইউ, আমিও আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি এবং আশা করছি যে আপনি ভালো থাকবেন, ঈদ চমৎকার কাটুক পরিবারের সাথে, আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের সাথে। এবং এই ঈদটাতে আমরা যখন যাই আমাদের শহর ছেড়ে বা আমাদের গ্রাম ছেড়েও অনেকে শহর আসতে হয়, ধরুন যে আপনি কোনো একটা গ্রামে কাজ করেন কিন্তু আপনার বাসা শহরে, এরকমও তো হয়, মানে উল্টোও কিন্তু হয়। সো যে যেখানেই আছেন না কেন, যখন আপনজনের ভিড়ে ফিরে যাবেন তখন আমি জানি যে অনেকগুলোই গল্পের সন্ধ্যা, অনেকগুলোই গল্পের আড্ডা এরকম হবে ঈদের মধ্যে। এইবার তো ছুটি অনেক লম্বা, সো সবকিছু মিলিয়েই একটা লম্বা ছুটির মাঝে হয়তো অনেক আনন্দ, অনেক উৎসব, অনেক কিছুই হবে। তো তার মাঝখানে যদি হঠাৎ করেই ভয়ের প্রসঙ্গ ওঠে, যদি শুনে ফেলেন কোনো একটা ভয়ের ঘটনা, তাহলে অবশ্যই সেটা আমাদের জন্য রেখে দেবেন, পাঠাবেন আমাদেরকে, আমাদের ইমেল অ্যাড্রেস russell.food.com অথবা gmail.com। আমরা সরাসরি চলে যাব আমাদের পরবর্তী ঘটনায় এবং আমাদের স্টুডিওতে এই মুহূর্তে যিনি উপস্থিত আছেন আমি তার সাথে আপনাকে একটু পরিচয় করা দিচ্ছি। এবং তিনি এর আগে একটি এপিসোডে এসেছিলেন, আমি জানি না যে তারা আপনারা এর আগে কখনো তাকে শুনেছেন কিনা বা তার সম্পর্কে জানেন কিনা, কিন্তু তিনি খুব চমৎকার ঘটনা বলতে পারেন। আজকেও তার কাছে বেশ কিছু ঘটনা আছে, আমি জানি না যে কতগুলো ঘটনা আমরা আজকে শুনতে পারব, রাতও হয়ে যাচ্ছে এবং আপনারা সবাই জানেন যে এই সময়ে ঈদের সময় সবারই ব্যস্ততা থাকে, কতক্ষণ আটকে রাখতে পারবো আমি জানি না, তবে চেষ্টা করব আজকে তার কাছ থেকে দারুণ কিছু ঘটনা আপনাদের মাঝজন্যই মানে সংগ্রহ করে নিতে। তো যাই হোক, কথা না বাড়িয়ে আমরা সরাসরি তার সাথে কথা বলি। আপনি প্লিজ একটু শুরুতেই আপনার পরিচয়টা দেবেন, তারপর আপনার ঘটনায় আমরা যাব।
আসসালামু আলাইকুম লিসেনার্স, আমি ইসা মোহাম্মদ। ধন্যবাদ রাসেল ভাই আমাকে এত সুন্দর করে পরিচয় করে দেওয়ার জন্য, যদি আমি খুব ক্ষুদ্র ব্যক্তি। তো রাসেল ভাই কেমন আছেন আগে এটা বলুন।
হ্যাঁ, আমি ভালো আছি, সবসময় ভালোর দলেই থাকি। আমি আপনাকে সুন্দর করে পরিচয় করিয়ে দিয়েছি, আরো সুন্দর করে হয়তো পরিচয় করে দেওয়া দরকার ছিল, কারণ মানে স্টুডিওতে এসে যারা একেবারে মানে এরকম চমৎকার ভাবে স্পন্টেনিয়াসলি ঘটনা বলতে পারে সেরকম মানুষের সংখ্যা আসলে খুব বেশি না, আপনি তার মধ্যে একজন। এবং আপনি এই যে মানে এত কষ্ট করে এই ব্যস্ততার মধ্যেও এই সময়ও যে স্টুডিওতে এসেছেন সেকেন্ড টাইম, তাও আবার, সেজন্য আপনাকে অনেক ধন্যবাদ জানাই। তো যাই হোক, আমরা কথা না বাড়িয়ে আমরা সরাসরি ঘটনায় যাব। এবং ইসা, আমি লাস্ট টাইমও আপনার ঘটনায় খুবই মুগ্ধ হয়েছিলাম, আজকেও নিশ্চয়ই আপনি দারুণ কিছু উপহার দেবেন। শুরুতে একটু জানাবেন যে আপনি কোথা থেকে এই ঘটনা সংগ্রহ করেছেন, তারপরে আপনি ঘটনাটা বলতে শুরু করলেই হবে, চলুন শুরু করা যাক।
আচ্ছা আচ্ছা, এই ঘটনাটা আমার এক পরিচিত বড় ভাই, তিনি চট্টগ্রামে থাকেন এবং ঘটনাটি আজ থেকে প্রায় 10-15 বছর আগের ঘটনা এবং এটা ওনার নিজের সাথে ঘটে যাওয়া একটি ঘটনা, তো উনি আমাকে শেয়ার করেছিলেন, তো সেই ঘটনাটাই আমি শুরু করছি আর কি রাসেল ভাই। তো যাই হোক, আমার বড় ভাইয়ের নামটা আমি স্কিপ করে যাচ্ছি। তো উনি চট্টগ্রাম পোর্টে কাজ করেন, তো পোর্টে কাজ করতে হলে অনেক সময় মানে ওনাকে অনেক রাতে থাকতে হয় আর কি, নির্দিষ্ট সময়ের বাইরে ওভারটাইম করতে হয় যেহেতু পোর্টের অনেকগুলো বিষয় আছে। তো এমনই একটি রাতে তিনি কাজ করছেন, তো কাজ করতে করতে তিনি যখন ঘড়ি দেখলেন, দেখা যায় ঘড়িতে 12টা বাজে। তো তিনি একটু মানে হয়ে গেল যে কোন সময় আসলে সময় চলে গেল, তিনি বুঝতে পারেনি কাজের এত চাপ। তো উনি আবার পোর্ট সিটিতে মানে পোর্ট সিটি এলাকা নামে যে কোয়ার্টার আছে আর কি, আমাদের পোর্ট কলোনি বলে চট্টগ্রামে, সবাই চিনবে, পোর্ট কলোনি এরিয়াতে উনি থাকে আর কি কোয়ার্টারে। তো ওনার বাসা থেকে মানে উনি যাতায়াত করতে হলে রিক্সা দিয়েও উনি যাতায়াত করে আর কি, ভিতর দিয়ে রিক্সা দিয়েও আসা যায়। তো রাত যেহেতু 12টা বেজে গেছে, তো তিনি মানে তেমন গাড়ি পাচ্ছে না, তো চিন্তা করলো তাহলে আমি একটু হেঁটে হেঁটেই যাই, সমস্যা তো নেই, সামনে গিয়ে ওই ভিতরে একটা গলি আছে সে গলির সামনে গিয়ে আমি রিক্সা নিব। তো উনি হাঁটছেন, তো হাঁটার সময় হঠাৎ তিনি মানে পিছন থেকে ওনাকে কেউ একজন ডাক দেয় আর কি, ওনার নাম ধরে ডাক দেয়। তো ডাক দেওয়ার পর তিনি পিছনে তাকায়, দেখা যায় একটা যুবক। তো যুবকটা আসলে সাদা পাঞ্জাবি এবং সাদা পায়জামা পরে আছে, খুব চুল লম্বা, চোখের নিচে সুরমা দাও, একটু পায়াস টাইপের আর কি, এরকম মনে হলো ওনার থেকে। তো ডাক দিল, ডাক দেওয়ার পর উনি দাঁড়ালেন, দাঁড়ানোর পর ছেলেটি ওনার সামনে আসলো আর কি। আসার পর উনি ওনার সাথে কথা বলছে যে ভাইয়া কেমন আছেন, কি করছেন, আজকে এত রাতে আপনি তো তাড়াতাড়ি বাসায় চলে যান। তো উনার একটু আমার অবাক হলো যে এটা কে আমাকে মানে উনি চিনতে পারে নাই আর কি প্রথম অবস্থায়, যে ছেলেটা আসলে কে আমাকে চিনলো, আবার এভাবে বলছে যে এত রাতে কেন মানে বাহিরে আছে, আরো আগে চলে যায়। তো উনি বললো যে ভাই আমি আপনার এলাকায় থাকি, আমাকে চিনেন নাই, আপনাকে তো আমি প্রায় দেখি আর কি, আপনি এদিক দিয়ে যাতায়াত করেন, সম্ভবত আপনি বোর্ডে চাকরি করেন। তো উনি মনে করলো হ্যাঁ হতে পারে, যেহেতু বোর্ড কলোনি এরিয়া অনেকেই তো থাকে, চিনতে পারে, হয়তো কথা বলেছে কোনো এক সময় পরিচয় হয়েছিল তো মনে নেই। তো তিনি কথা বলছেন, তো হাঁটতে হাঁটতে চিন্তা করলো যে ঠিক আছে কথা যেহেতু বলছি হাঁটতে হাঁটতে যাই, একটু ভালোও লাগলো ওনার থেকে। তো নানান বিষয় নিয়ে কথা বলছে না হাঁটছে আর কি, তারা দুজন কথা বলতে 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 তারা মানে মেইন রোডের দিকে আসে। তো মেইন রোডের দিকে যখন আসে তখন তিনি মানে হঠাৎ করে বৃষ্টি শুরু হয়, মেঘলা আকাশ বৃষ্টি শুরু হয়। তো তখন চিন্তা করলো যে যেহেতু বৃষ্টি হয়েছে, তখন ছেলেটা বলে যে ভাইয়া যেহেতু বৃষ্টি হচ্ছে আমরা একটু যাত্রী ছাউনির নিচে একটু দাঁড়াই আর কি, যাত্রী ছাউনির নিচে দাঁড়ায়। তো উনি বলে ঠিক আছে সমস্যা নেই, যেহেতু বৃষ্টি এসেছে তো যাত্রী ছাউনির দিকে দাঁড়ানো যায়। তো তিনি দাঁড়িয়েছেন, দাঁড়ানোর পরে আসলে উনি স্মোক করে। তো ছেলেটা বলে যে ভাই আপনি কি স্মোক করেন? তো উনি বললো যে জি করি। তো ছেলে বলো ভাই আমার থেকে সিগারেট আছে আপনি নিয়ে দিতে পারেন। তো যাই হোক তিনি ওনার থেকে সিগারেট নিলেন, সিগারেট নিয়ে ছেলেটা আবার ওনার থেকে লাইটার দিয়ে সিগারেটটা ধরিয়ে দিলেন। তো সেও ছেলেটাও মানে সিগারেট ধরালেন আর কি। তো ধরার পর কথা বলছে বিভিন্ন বিষয় নিয়ে, তাদের চিরাচরিত আলাপ করছেন, কি অবস্থা কেমন ভাইয়া কিভাবে ইয়ে হচ্ছে। তো ইন দ্য মেইন টাইম সেখানে যেহেতু বৃষ্টি হচ্ছে, তো এক মানে বাইকে করে দুজন যুবক মানে ওই যাত্রী ছাউনির সামনে বাইকটা রাখে আর কি, বৃষ্টি হচ্ছে তো তারাও বাইকটা থামিয়ে যাত্রী ছাউনির দিকে দাঁড়ায় আর কি বৃষ্টি থেকে বাঁচার জন্য। তো যাই হোক উনি তো কথা বলছে ছেলেটার সাথে, তো উনি ফলো করলো ছেলে দুইটা মানে বাইক থেকে নামলো সামনেই। তো ওনার থেকে মানে বেশ কিছুক্ষণ কথা বলার পরে দেখলো যে মানে বৃষ্টিটাও মানে খুব একটা কমার ইয়া নেই। তো দেখতেছে যে যে বাইক থেকে যে দুটো ছেলে নেমেছে সেই ছেলে দুটো মানে ওনার দিকে তাকিয়ে আছে এক নজরে। তো উনি আবার একটু অবাক হলো যে এভাবে তাকিয়ে আছে কেন, আবার একটু ভয়ও পাচ্ছেন মানে বিষয়টি কি হাইজাকার কিনা, অভাব হঠাৎ করে বাইক থেকে নামলেন আবার ওনার দিকে তাকিয়ে আছে এক নজরে। তো উনি যাই হোক উনি এটা দেখে উনি ইয়া করে উনি ছেলেটার সাথে কথা বলতেছে আমার মতো করে, ছেলেটাও কথা বলতেছে। তো কথা বলতেছে প্রায় এইভাবে প্রায় 5-7 মিনিট অতিবাহিত হয়েছে। হওয়ার পরে ছেলেটা মানে বাইকের থেকে যে ছেলেটা নেমেছিল ওই ছেলেটি ওনার কাছে আসে আর কি। ওনার কাছে আসার পরে ওনাকে মানে গায়ে হাত দেয়, তো গায়ে হাত দিলে উনি আবার একটু ভয় পেয়ে যায় যে কি ব্যাপার কি। তো তখন উনি বলছে ভাইয়া কোনো সমস্যা? তো ছেলেটা মানে ওনাকে বলছে ভাইয়া কিছু মনে করবেন, আপনাকে একটা কথা বলি, আপনার সিগারেটে আগুন নেই। আমি অনেকক্ষণ ধরে লক্ষ্য করছি যে আপনি সিগারেটে মানে আগুন নেই কিন্তু আপনি সিগারেট টানছেন, এটা আমার থেকে একটু অবাক লাগলো। আর আপনি একা একা বিড়বিড় করছেন কার সাথে, এই জন্য আপনাকে ডাকলাম আর কি, অন্যভাবে না। তো উনি মানে অবাক হলো যে সিগারেটে আগুন নেই মানে, সিগারেটটা তো আমার পাশের ছেলেটা ধরিয়ে দিল। উনি বললো যে কই আপনার পাশের ছেলে? তো উনি তখন পাশে তাকালেন, পাশে তাকানোর পর দেখলো যে ওখানে আসলে কেউ নেই। তো উনি অবাক হলো যে কি ব্যাপার কেউ নেই? তো বলো যে ভাই আসলে আপনি অনেকক্ষণ ধরে একা একা বিড়বিড় করছেন আর সিগারেটটা টানছেন কিন্তু সিগারেটে কোনো আগুন নেই, যার কারণে আমার পাশে বন্ধু সেও আমাকে বললো, এজন্য আসলে অনেকক্ষণ পরে আপনাকে আমি নক দিলাম আর কি, যে ভাইয়া এই বিষয়ে আর কি কোনো সমস্যা আপনি কোনো। তো উনি বললো যে না আসলে আমার সাথে তো একজন ছিল, মানে উনি খুব অবাক হয়ে গেলেন যে আমার সাথে একজন ছিল এবং ওই ছেলেটাই আমাকে সিগারেট দিল এবং সে আমাকে আগুন ধরিয়ে দিল। তো আমি তো সিগারেট টানছি ওর সাথে কথা বলছি, তো মানে এখন আপনি মানে আপনার সাথে কথা বলার পর দেখতেছি ছেলেটি নেই, মানে উনি একটু ভয় পেয়ে মানে যে ওই হয়েছে। তখন ওরা বলো যে ভাইয়া আপনার বাসা কোথায়? তো বলো যে বাসার একটু সামনে। বলছে ঠিক আছে ভাই আপনি বাসায় যান, হয়তো আপনি অসুস্থ বা সারাদিন কাজ করেছেন বা টায়ার্ড হয়েছেন, এটা হতে পারে। তো তারা বললো যে ভাই আমি আপনাকে একটু এগিয়ে দিয়ে আসবো। তো ওরা বললো যে লোকটা বললো না থাক লাগবে। তখন ওরা বলো যে না ভাইয়া ঠিক আছে আপনি একটু সামনে মানে অগ্রসর করে দিই। তো তারা বললো যে ভাই আপনি আমার বাইকে উঠেন, আমি আপনার ভিতরে বাসায় দিয়ে আসছি যদি কিছু মনে না করেন। তো তারপর তারা ওই যে বাইকে করে ওনাকে দিয়ে আসেন। তো এই ঘটনাটা আসলে ওনার থেকে খুব অবাক লাগে, মানে ওনার জীবনে ওটাই ফার্স্ট ঘটনা ছিল। তো উনি বললো যে আসলে আমার কি হয়েছিল, আমি যে খুব অসুস্থ ছিলাম সেটিও কিন্তু না। সবচেয়ে বড় কথা হচ্ছে যে ছেলেটা যদি মানে মানে অন্য ধরনের কোনো কিছু হয় তাহলে সিগারেটটা আমার হাতে তো ছিল, তাহলে সিগারেটটা আসলো কোত্থেকে? তো এটার হিসাব এটার ইয়া উনি কখনো মিলাতে পারেননি। তো এই ছিল আমার প্রথম ঘটনা রাসেল ভাই।
চমৎকার। এবং আমি ভাবছিলাম তাই যে আসলে মানে হঠাৎ করে এখন মানে যেরকম এখন তো মাঝে মাঝে ঝড় বৃষ্টি হচ্ছে, তো এরকম সময় যদি হঠাৎ করে এরকম কারোর সাথে দেখা হয়, যে আপনি যে বন্ধুর কথা বলছিলেন যে মানে কেমন হবে তাহলে এই ব্যাপারটা, যে বন্ধুর আসলে আসলে নাই কিন্তু
জি জি
সিগারেট জ্বালানোর যে ব্যাপারটা খুবই অদ্ভুত, খুবই অদ্ভুত।
জি রাসেল ভাই, এটাই আসলে মানে উনি এটাই বিশ্বাস করতে পারছেন না যে আসলে ছেলেটা আমাকে ডাক দিল, তার সাথে আমি কথা বললাম। তো ওটা আমার হয়তো মনের ভুল হতে পারে, কিন্তু সিগারেটটা তো আমি নিয়েছি এবং সিগারেটটা ওই ছেলেটি ধরিয়ে দিয়েছে এবং সিগারেট তখনও তার সাথে ছিল। এবং পরবর্তী যে ছেলেটা তাকে দেখলো তারাও বলল যে ভাই আপনার হাতে সিগারেট কিন্তু তাতে আগুন নেই, কিন্তু আপনি মানে স্মোকিং করছেন, তাদের থেকেও জিনিসটা অবাক লাগলো আর কি। তো এই বিষয়টা আসলে উনি কোনো ব্যাখ্যা খুঁজে পায়নি এবং এটা ওনাকে এখনো ভাবায়।
ব্যাপারটা তাই, ব্যাপারটা হচ্ছে কি যে আমি হঠাৎ করেই অনুভব করছি যে আমি আয়নার ভেতর একটা পৃথিবী আছে, সেই পৃথিবীতে আমি বিচরণ করতে পারি, সেই পৃথিবীতে আমি ঢুকতে পারি। মানে ব্যাপার ভয়ের জায়গাটা এইটা না, ভয়ের জায়গাটা যখন আমি দেখছি যে সেই আয়নার পৃথিবী থেকে কোনো একটা জিনিস আমি আবার আমার যে বাস্তব পৃথিবী সেই পৃথিবীতে নিয়ে আসতে পারছি, তখন ব্যাপারটা খুব ইন্টারেস্টিং হয়। বা অনেকে বলেন যে ওই যে মানে কি বলবো যে স্বপ্নে কোন জায়গায় আঘাত পেয়েছেন, যখন ঘুম ভেঙে জেগে উঠে দেখেন বিছানায় যে তিনি আসলে ওই জায়গায় আসলে আঘাতপ্রাপ্ত হয়েছেন, বা স্বপ্নের ভেতর থেকে কোনো একটা ফুল বা কোনো একটা কিছু যখন বাস্তবে এসে পড়ে, এটা এই সময়গুলোই খুবই অদ্ভুত হয়, তখন অঙ্কটা আসলে মেলে না।
হ্যাঁ এটা হয় রাসেল ভাই, যেমন আমি অনেকের কাছে শুনেছি যে স্বপ্নে দেখলাম মানে তিনি দেখছেন যে তাকে সাপে কামড় দিচ্ছে বা কেউ মারছে, তো তার ঘুম ভেঙে যায়, হঠাৎ করে ঘুম ভেঙে যায়। তো ঘুম ভেঙে যাওয়ার পরে তিনি যখন ভয় পায় বা আবার ঘুমায়, তো পরদিন সকালে যখন আবার উঠে দেখে যে পায়ের মধ্যে মানে রক্তের দাগ, মেয়ে কোমর খামচি দিয়েছে বা ওখানে চামড়া উঠে আছে, কামড়ের দাগ, এই জিনিসগুলো কিন্তু অনেকেই দেখে যে স্বপ্নে দেখেছে তাকে কেউ কামড় দিয়েছে বা সাপের ছোবল দিয়েছে। কিন্তু সেম জিনিসটা সে যখন ঘুম থেকে উঠে দেখেছে যে জায়গায় কামড় দিয়েছে ওই জায়গায় রক্তের দাগ, অর্থাৎ ওখানে মনে কেউ খামচি দিয়েছে, এরকম ঘটনাগুলো কিন্তু আমি প্রায় শুনি এবং আমাকে অনেকেই বলে যে ভাইয়া এই ধরনের ঘটনা ঘটে, আসলে তখন তো রুমের মধ্যে কেউ থাকে না, তাহলে এটা হলো কেমনে, স্বপ্নের সাথে এটার মিলটা কিভাবে হয়। এই জিনিসগুলো আসলে আসলে খুবই অদ্ভুত
না? সত্যিই তো আমরা একটা কাজ করি, সেটা হচ্ছে আমরা সরাসরি আমাদের পরবর্তী ঘটনায় যাই। আপনার যে আপনি বেশ কিছু ঘটনা নিয়ে আসছেন, এবার আমরা একটা লম্বা ঘটনা শুনি। চলুন, আপনার যে কোনো ঘটনা আছে তার মধ্যে সবচেয়ে লম্বা যে ঘটনাটা সেই ঘটনাটা শুনি, এবং সবচেয়ে ভয়ঙ্কর ঘটনা সবগুলোই, কিন্তু আপনার লম্বা ঘটনা আমরা একটু বেশি সময় নিয়ে শুনি এবার আপনার কাছ থেকে। চলুন শুরু করা যাক।
আচ্ছা ঠিক আছে, এটা হচ্ছে যে আমার আব্বুর আব্বুর সাথে, অর্থাৎ আমার দাদার সাথে ঘটে যাওয়া একটি ঘটনা। তিনি ব্রিটিশ আমলে লেখাপড়া করেছেন, তখন তিনি উত্তরবঙ্গে থাকতেন পঞ্চগড়ে। তো ওই সময়
ব্রিটিশ আমলের কথা শুনে তো আমার আনন্দ মানে বেশ আনন্দ লাগছে, মনে হচ্ছে ইন্টারেস্টিং হবে, চলুন শুরু করি।
হ্যাঁ ইন্টারেস্টিং কিনা যাই না, তবে এটা প্রভাবটা এখনো আমাদের বাড়িতে আছে পঞ্চগড়ে। তো যাই হোক, অনেকে আবার বলবে যে আমার চট্টগ্রামে থাকে বা পঞ্চগড়, কেন আমাদের বাড়ি পঞ্চগড়ে বাট আমার সেরিয়াল হয়েছে চট্টগ্রামে। তো যাই হোক, এটা আমি আব্বুর কাছ থেকে শুনেছি। তো ওনার কাছে সে সময় একটা লঙ্কা বন্দুক ছিল আর কি, দুনোদলা, ওই বন্দুকটা ওনার সাথে থাকতো, ওনাকে মানে ব্রিটিশরা খুশি হয়ে কোনো কারণে ওনাকে দিয়েছিল। তো সেই বন্দুকটা হঠাৎ একদিন হারিয়ে যায়, তো হারিয়ে যখন যায় তখন বন্দুকটা খুঁজে পাওয়া যায় না, তখন উনি খুব আপসেট হয়। তো এই বন্দুকটা ওনার লাগবে, যে করে হোক যেভাবে হোক ওনার বন্দুকটা লাগবে। তো সেই বন্দুকটা কিভাবে আনা যায়, চুরি হয়ে গিয়েছে কেউ মানে কিভাবে আনবে। তখন ওখানে একজন লোক বলে যে একটা ওঝা আছে যিনি এইগুলা মানে হারিয়ে যাওয়া জিনিস নিয়ে আসতে পারে। তো তখন উনি বলল আচ্ছা ঠিক আছে, ওঝাকে ডাক দাও। বলছে ওঝাকে ডাক দিলে তো হবে না, ওঝাকে আগে বলতে হবে, উনি একটা নির্দিষ্ট সময়ের মধ্যে আসে আর কি, ওনাকে আগে ঘটনাটা বলতে হবে, ওনাকে ঘটনাটা বললে তখন উনি এসে ওনার মতো করে যে প্রসেস কিটগুলো আছে সেগুলো উনি করেন। তো যাই হোক, ওঝাকে বলা হলো যে এই বিষয়ে বন্দুকটা এরকম। তো উনি বলল ঠিক আছে, তাহলে আমি ঠিক মাঝরাতে আসবো, মাঝরাতে আসে আমি ঝিন চালান দিব এবং সেই ঝিনের মাধ্যমে আমি ইয়ে করতে পারবো যে আপনার মানে হারিয়ে যাওয়ার সমস্যাটা সমাধান করার চেষ্টা করব। তো উনি বলল ঠিক আছে সেটা করব, কিন্তু এটা করতে হলে কিছু বিষয় লাগবে। কিরকম? উনি বলল যে কাঁসার একটা থালা লাগবে এবং এক বাটি দুধ লাগবে, এবং দুধটা হচ্ছে যে ঠিক মানে ফার্স্ট টাইমে অর্থাৎ গরুর ফার্স্ট টাইমে যে দোয়া দুধ ওই দুধটাই লাগবে, হ্যাঁ সেকেন্ড টাইমে এলে হবে না। এবং ওই কাঁসার বাটিতে যতটুকু দুধ ইয়া হয় অতটুকু দুধ দিয়ে আমাকে দিতে হবে, এবং ওটা রেখে দিতে হবে ওখানে যেন কেউ নজর না দেয়, ওটা দুধটা নিয়ে ঢেকে রাখতে হবে, আর আমি যখন ঠিক মাঝরাতে আসব তখন এসে আমাকে ওটা দিবে। তো ঠিক আছে, উনি সেভাবে রাজি হলেন। হওয়ার পরে পরের দিন মাঝরাতে উনি আসলেন, আসার পরে উনি বললেন যে আমাকে দুধটা দেন। তো দুধটা দিল, দুধটা দেওয়ার পরে উনি বলছে যে আপনারা কেউ নড়াচড়া করবেন না, সবাই এখানে চুপচাপ বসে থাকবেন, অনেক কিছুই আপনাদের অনুভূত হবে বাট আপনারা কোনো কিছুতে ইয়া হবেন না, নড়াচড়া করবেন না বা ভয় পাবেন না। তো উনি গোল চক্র করে সবাইকে বসালেন, বসানোর পরে আমার দাদাও ছিল এবং উনি মাঝখানে বসলেন দুধের বাটিটা নিয়ে। তো উনি একটা নকশা আঁকলেন, নকশা আঁকার পরে উনি মনে মনে অনেকগুলো মন্ত্র করছেন আর কি। তো মন্ত্র পড়ার পর হঠাৎ করে উনি মানে ওনার শরীরটা খুব ঝাঁকি দিয়ে উঠে, ঝাঁকি দিয়ে উঠে, ঝাঁকি দিয়ে ওঠার পরে উনি মানে শরীরটা কাঁপতে থাকে, কাঁপতে 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 এক পর্যায়ে উনি মানে পুরা সেন্সলেসের মতো হয়ে যায়। তো হয়ে যাওয়ার পরে উনি ঠিক দুই তিন মিনিট পরে উঠে, উঠার পরে উনি মানে কথা মানে উনি নিজ থেকে কথা বলছে আর কি। উনি মানে বিষয়টা এরকম ছিল যে ওনাকে জিনটা ভর করেছে এরকম। তো করার পরে উনি বলতেছে তোর নাম কি বলে এরকম। তো ঠিক আছে, বন্দুকটা তো বাসায় রেখেছিলি তুই, ওইটা নিয়ে তো আজকে বিকালে বের হননি, বের হইসনি তুই বলে। হ্যাঁ সত্য বলে, বন্দুকটা তোর ঘরের মানুষে নিছে এবং এই বন্দুকটা ফিরে পাবি ঠিক তিন দিন পরে। তোদের বাসার পিছনে একটা তেঁতুল গাছ আছে, ওই তেঁতুল গাছের মধ্যে বন্দুকটা ফিরে পাবি, ওখানে বন্দুকটা পাওয়া যাবে। তো যাই হোক, তো এর মধ্যে হলো কি, হঠাৎ করে ওই বাটিটা মনে হয় মানে ভয় পেয়েছে, সবাই তো ভয় পাচ্ছে এরকম ঘটনাটা দেখছে যে কি হচ্ছে এখানে এরকম কথা বলতেছে। তো ওখানে ওই যে একটা ছেলে ছিল ও ভয় পায়, ও ভয় পেয়ে করে কি মানে দৌড় দেয় ওখান থেকে উঠে। তো দৌড় যখন দেয় তখন দুধের বাটিটা পড়ে যায়। তো পড়ে যাওয়ার পরে ওখানে মানে সাধু মানে যে ইয়াটা ছিল ওজা ছিল সে হুট করে অজ্ঞান হয়ে যায়, মানে বাটিটাও পড়ে যায় উনিও অজ্ঞান হয়ে যায় এরকম ঘটনা। তো হওয়ার পর উনি আবার পাঁচ দশ মিনিট পরে উঠে, তো সবাই মনে করেছে যে ঝিন মন হয়ে এসেছিল, তখন অজ্ঞান হয়েছে আবার চলে গিয়েছে যেন অজ্ঞান হয়েছে। তো তিনি ওঠার পরে খুব গরম যে এই দুধের বাটিটা কে ফেলছে, এই দুধের বাটিটা কে ফেলছে। তখন বললো যে আসলে এই যে মানুষটা ছিল সে ভয় পাইছে দৌড় দিয়েছে পড়ে গেছে। বলে এটা তো আমার অনেক বড় ক্ষতি করলি তোরা, এটা যে ক্ষতি করলি, এখন আমি তো ঝিনটাকে আনছি, এখন ঝিনটাকে আমি নিব কিভাবে বলে এটা তো আমি জানি। আর এটা খুব মানে যে সে না ও জাতের মধ্যে খুব প্রভাবশালী একজন ঝিন এবং ও অনেকগুলো ঝিনের সর্দার, তো এখন আমি এটা কিভাবে ইয়া করবো। তো যাই হোক, তখন ওজা বলো যে আমি আমার আর কিছু করার নেই, তোরা দেখ কি করে যায়, আল্লাহ আল্লাহ কর দোয়া দরুদ পর, আর যদি কোনো সমস্যা আমাকে আবার ডাকিস। তো এইভাবে বলে ওজা চলে গেল, ওজা চলে যাওয়ার পর অনেকটা রাগান্বিত হয়ে তিনি চলে যায়। তো তিন দিন পরে বন্দুকটা মানে ওজা তো বলেছিল যে বন্দুকটা তেঁতুল গাছের মধ্যে পাওয়া যাবে, কিন্তু আমার দাদা যখন ঘরের মধ্যে ঢুকলেন তিনি দেখেন যে ওনার ঘরের মধ্যে বন্দুক। তো ওনার ঘরের মধ্যে বন্দুক, উনি তো খুব অবাক কে বন্দুকটা কোথেকে আসলো, আবার খুশি হলো, খুশি আমার দাদুকেও ডাকলো যে দেখো বন্দুকটা পেয়েছি কিভাবে আসলো। তো সবাই বললো যে ওঝা তো বললো যে তেঁতুল গাছে পাওয়া যাবে কিন্তু তুমি ঘরে পাইছো, এটা তারও ভালো, কষ্ট করে তেঁতুল গাছে উঠতে হলো না। যাই হোক, এই বন্দুকটা পাওয়ার পর উনি খুশি। তো একদিন উনি মানে ঘুমাচ্ছে রুমের মধ্যে একাই, উনি আবার একটু গান শুনতো। তো ওনার আবার আলাদা একটা রুম ছিল, ওই রুমে উনি একা একা গান শুনতো, ওখানে আবার কাউকে মানে ঢোকা নিষেধ, উনিও কাউকে ঢুকতে দিত না। তো গান শুনতে শুনতে হঠাৎ করে উনি মানে একটা ফিসফিস শব্দ পায় আর কি। তো ফিসফিস শব্দ পায় উনি গানের মধ্যে মগ্ন ছিল, একটু ঘুমিয়ে গিয়েছে গান শুনতে শুনতে। তো তখন হঠাৎ করে মানে ওখানে ফিসফিস আছে, তো উনি ঘুমটা ভেঙে যায়, আর ঘুম তো ঘাত ঘুম ভেঙে যায়। ঘুম ভেঙে যাওয়ার পরে উনি মানে শুনতেছে কেউ একজন ওনাকে বলতেছে যে গানটা বন্ধ কর, গানটা বন্ধ করে দে, গানটা ভালো লাগছে না। তো উনি উঠে দাঁড়ায়, উঠে দাঁড়ায় তো উঠে দাঁড়ায় হারিকেনে আলোটা একটু মানে ইয়া করে, করার পরে উনি বলে যে কে এখানে কে। তো কাউকে দেখা যায় না, কাউ তো দেখা যায় না। তো ওদিনের মতো উনি আর গান শুনে উনি ঘুমায় যায়। তো পরের দিন রাতে আবারও তিনি সেম অবস্থা, সেম অবস্থা হওয়ার পর উনি আবারও গান শুনতে শুনতে মানে একটু আধা ঘুম, ঠিক কানের পাশে আবারও ফিসফিস যে গানটা বন্ধ কর, গানটা বন্ধ কর। তো উনি এবার মানে উনি আবার একটু সাহসী ছিলেন, তো উনি উঠলেন, উঠে আরেকজন জানিয়ে বললেন যে কে, হ্যাঁ কে আমার সামনে আসো। তো এভাবে অনেকক্ষণ উনি চিল্লেন, চিল্লানোর পর ওনাকে আবার এবার এবার উত্তর দেওয়া শুরু করলো যে আমাকে তুই দেখতে পাবি না, কারণ তুই ধার্মিক না, ঠিক আছে, তুই ধার্মিক না, তুই আমাকে দেখতে পাবি না। তোকে যদি তুই যদি আমাকে দেখতে চাস তাহলে তোকে কিছু নিয়ম রীতি মানতে হবে এবং আমি যেভাবে বলি ওভাবে শুনতে হবে। তো ওনা থেকে না এটা খুব অবাক লাগে যে মানে কিরকম একটা বিষয়, মানে কে কথা বলছে দেখছে না। তো উনি তখন একটু ভয় পায়, ভয় পেলো আবার উনি একটু মানে খুব সাহসী। তো উনি বলছে ঠিক আছে তাহলে আমাকে কি করতে হবে বল, বলছে তুই এই গান আর শুনতে পারবি না, এই গান শুনলে তোর সামনে আমি আসতে পারবো না। তো বলছে তুমি কে, বলছে আমি হচ্ছে সেই জিন যে জিনটা ওঝা এনেছিল, তোর মনে আছে? বলে হ্যাঁ। তুই তোর বন্দুকটা ফিরে পেয়েছিস? বলে জি। বলছে বন্দুকটা আমি এনে দিয়েছি। তো বললো ঠিক আছে বন্ধুকে এনে দিচ্ছি, তার তুই যাস না কেন? উনি আবার খুব স্বাস্থ্য তুই তুই করে বলছে, তার তুই যাস না কেন, তোর তো কাজ শেষ। বলছে না আমি তো যেতে পারবো না, হ্যাঁ আমি চাইলেও যেতে পারবো না। কেন যেতে পারবো না? কারণ আমার আর কোনো বাধা নেই, কারণ ওঝা যে নিয়মে এনেছে সে নিয়মে আমাকে বিদায় করতে পারে নেই। সো পুরো এক্সেস এখন আমার হাতে, আমার মন চাল আমি যাবো, আমার মন চাল আমি আসবো। তো যাই হোক, এইভাবে এক পর্যায়ে আসলে ওনার সাথে দাদার খুব একটা ভালো সম্পর্ক হয় এবং দাদা ওনাকে এই ঝিনটাই ওনাকে এক সময় মানে কোরআন শিখায়, নামাজ শিক্ষা দেয় এবং পুরো বাড়ির মানুষ শুনত, এত মিষ্টি কণ্ঠ কোরআনের তেলাওয়াত এটা অনেকেই শুনেছে। তো যাই হোক, তো দাদার সাথে এটা যখন ছিল তখন আমার আব্বু তো অনেক ছোট, তো ও সে খুব ডান পিঠে ছিল। তো আব্বু তখন তো গ্রামে যাত্রাবালা হতো, যাত্রাবালায় আবুরা রাতে যেত, তো অনেক রাত ধরে যাত্রাবালা তো হতো আর কি। তো একদিন এরকম যাত্রাবালা হচ্ছে, তো আব্বু সাইকেল চলায় যাচ্ছেন, যাওয়ার পরে যাত্রাবালা শেষ করে যখন তিনি বাড়ি ফিরছেন, তো মানে বাড়িটা হচ্ছে মানে আমাদের বাড়ি থেকে অনেক দূরে সাইকেল চলে আসতে, তো ওখানে একটা মরা দিঘি নামে একটা দিঘি আছে। তো ওই দিঘিতে অনেকে বলে যে রাতে গেলে সবাই টান দিয়ে নিয়ে যায়। এটা অনেককেই নিয়ে গেছে যে টান দিয়ে নিয়ে যায়, কিন্তু কে নিয়ে যায় কিভাবে নিয়ে যায় কেউ বলতে পারে না, হ্যাঁ, এবং অনেকে মারাও গিয়েছে। তো আব্বু চিন্তা করলো যে এখন তো মরা দিঘির সামনে দিয়ে যেতে হবে, তো মরা দিঘির সামনে দিয়ে না গিয়ে মানে কিভাবে যাওয়া যায় চিন্তা করছে, তো কিভাবে যাওয়া যায় চিন্তা করছে। তো তখন আব্বু চিন্তা করলো যে ঠিক আছে, এখানে ভিতর দিয়ে একটা জায়গা আছে কবরস্থানের মাঠ, কবরস্থানের মাঠ দিয়ে গেলে শর্টকাটেও যাওয়া যাবে এবং ওই দিঘি সামনেও দিঘিটাও পড়বেন আর কি। তো আব্বু ও দিক দিয়ে যাচ্ছে, যেতে যখন ওই কবরস্থানের গলিটা দিয়ে গেল, দুই পাশে বাঁশ গাছ। তো বাঁশ গাছের নিচ দিয়ে যখন যাচ্ছে, যাওয়ার পর আব্বু মানে যাওয়ার পর হঠাৎ করে মানে আব্বুর মনে হলো যে কেউ একজন ওনার সামনে দিয়ে পাশ কেটে গেছে। তো আব্বু ওর একটু তো ডান পিঠে ছিল, তো আব্বু আবার মানে সেকেটটা নিয়ে পিছনে ফিরল যে কে। তো দেখতেছে যে মানে অনেক দূরে হবে, আব্বুর থেকে কত 10-7 দূরে হবে, দেখতেছে মানে বাঁশ গাছের ওখান থেকে কেউ একজন, হ্যাঁ কেউ একজন তাকে উকি দিচ্ছে, হ্যাঁ তাকে উকি দিয়ে দেখতেছে। তো তখন আব্বুর মানে একটু সন্দেহ হলো যে কে উকি দিল আমাকে। তো আব্বু দাঁড়ালো, দাঁড়ানোর পরে মানে ভালো করে লক্ষ্য করার চেষ্টা করলো, লক্ষ্য করে দেখলো যে না কাউকে দেখা যাচ্ছে না। তো আব্বু আবার মানে সাইকেল নিয়ে ফিরবে, তো হঠাৎ আব্বুর আবার মনে হলো যে তাকে সেকেন্ড টাইম কেউ একজন উকি দিছে। এখন আব্বুর থেকে মনে হচ্ছে যে উকি একজন না, উকি দুইজন উকি দিচ্ছে। তখন মানে আব্বু বললো যে কে এভাবে উকি দিচ্ছে। আব্বুর থেকে মানে একটু ইয়া লাগলো, আব্বু এবার মানে মানে সামনে যাওয়ার চেষ্টা করছে আর কি। তো যাবে কি যাবে না একটু ভয় ভয়ও লাগছে, যাবো কি যাবো না এরকম। তো যাই হোক, এখন পরবর্তীতে আব্বু দেখলো মানে যেটা ইয়া করলো যে একটা মানে আব্বু থেকে মনে হলো বেশ কিছুক্ষণ দাঁড়ার পরে, মানে বাঁশ গাছ থেকে আব্বু তো অনেক দূরে, মনে হলো যে লাল শাড়ি পরে কেউ একজন দাঁড়িয়ে আছে এবং মানে লুকোচুরির একটা ভাব যে তার দিকে তাকাচ্ছে। তো আব্বু এবার করলো কি একটা পাথর নিল, পাথর নিয়ে পাথরটা বাঁশ গাছে ছুঁড়ে মারলো। তো বাঁশ গাছে ছুঁড়ে মারার পর দেখলো যে ওখানে কিছু নাই। তো তখন আবার মানে অনেকক্ষণ দাঁড়ায় আছে, মানে নড়তেছে না, মানে বিষয়টাকে আব্বুর কৌতূহল থাকলো যে আমি একটু দেখবো এটা কি আসলে। তো দেখলো যে আবারও উকি দিচ্ছে। তো আবার যখন উকি দিচ্ছে তখন এবার আব্বু বুঝতেছে না, এবার আমি যাব তাকে দেখার জন্য। তো এবার আমি যাব যখন বলো, তখন সাইকেল চালায় আব্বু ওই কাছে গেল। কাছে যাওয়ার পরে মানে মানে কাছাকাছি যখন চলে আসছে তখন মনে হলো কেউ একজন সাইকেলে অনেক জোরে লাথি মারছে এবং লাথি যে মারছে সেই লাথি মারার সাথে সাইকেল থেকে ছিটকে আব্বু পড়ে গেছে। পড়ে যাওয়ার পর আব্বু অজ্ঞান হয়ে গেছে। যাক, বেশ কিছুক্ষণ পরে মানে ফজর আজান দিবে দিবে এমন একটা ভাব, তখন আব্বুর ঘুম ভাঙে, মানে হঠাৎ করে উঠে দেখে যে পুরো শরীরে ব্যথা, আব্বুর শরীর কাঁপতেছে জ্বরে এবং সাইকেলটা ভাঙা। তো আব্বু কি করবে, তৎক্ষণাৎ সাইকেলটা নিয়ে তিনি চলে আসেন আর কি। আসার পরে এটা দাদুকে, তখন তো আসলে ঘুমিয়ে গেছে, পরে দাদু যখন খুব জ্বর আসছে, জ্বর আসার পরে মানে ওষুধ খায়, দাদু বললো কি ব্যাপার কি হলো কি হয়েছে। তখন বললো যে মানে বললাম আমি এরকম কালকে রাতে ওই বাঁশ গাছের সামনে দিয়ে আসছিলাম, তো হঠাৎ দেখি যে এই ঘটনা এবং আমি পাথর মারছি। পাথর মারার পরে আমি আবার সাইকেল নিয়ে যখন যাই তখন দেখি কে যেন আমাকে জোরে লাথি মারছে। তো পরে দাদুমণি এটা শুনে শুনে এটা আবার দাদাভাইকে বলে। তো দাদাভাইকে বলার পর দাদাভাই বলে ঠিক আছে আমি দেখছি বিষয়টা আসলে কি। তো যাই হোক, তো দাদাভাইয়ের সাথে যেটা বললাম যে ঝিনটা আছে, তো ঝিনটা আসার সাথে দাদাভাই কথা বলে। কথা বলার পরে ঝিনটা নাকি দাদাভাইকে বলে যে তোর ছেলে তো আজকে বেঁচে গেছে। বলে তোর ছেলে কি করছে জানিস? বলে একজন নব দম্পতি জিন, ওরা বিয়ে করে যাচ্ছিল, তো ছেলে পাথর তো মারতে মারতে আবার সাইকেল নিয়ে দেখতে গেছে ওদেরকে মারার জন্য। তো তখন ওরা সহ্য করতে না পারে, মানে ওখানে আরো অনেকেই ছিল, লাথি মারছে শুধু আমার কারণে, মানে আমার পরিচয়ের কারণে, আর কিছু করে নাই। তো এটা ছিল একটা ঘটনা এবং আমাদের গ্রামে এটা প্রভাব কিন্তু এখনো আছে যে বাহিরের কোনো লোক কিন্তু আমাদের গ্রাম থেকে, মানে আমাদের বাড়ির ভিতর থেকে কোনো কিছু চুরি করে নিয়ে বের হতে পারে না। এবং এখনো অনেকে অনেক কিছু দেখে, যেমন অনেকে দেখে যে পিছনে পুকুর পাড় থেকে কে মানে মাঝরাতে কে যেন গোসল করছে লাভ দিয়ে, বাট ওরকম কাউকে দেখা যায় না। আবার দেখা যায় যে কেউ পানি নিতে আসছে, টিউবওয়েল দিয়ে পানি নিচ্ছে, কিন্তু কেউ নেই ওরকম। তো এটা ছিল একটা আমাদের পারিবারিক একটা ঘটনা আর কি। রাসেল ভাই,
এই মুহূর্তে যেটা মনে হচ্ছে আমার যে আজকের মতো বোধহয় আমরা এখানে থামতে পারি, এখনো পর্যন্ত আমার সেটাই মনে হচ্ছে। যদি আপনি শেষে এমন কোন ঘটনা আপনার যদি মনে হয় যে আছে কিন্তু আপনি বলতে চান এবং আপনি আসলে সে ঘটনা আমাদের শোনাতে চান, তাহলে সেটা আপনি বলতে পারেন, আদারওয়াইজ আমরা আসলে এখন আজকের মতো ইপি টানতে পারি। কি মনে হচ্ছে?
হ্যাঁ, আরেকটা ঘটনা আমি শেয়ার করতে পারি, এটা আমি কালেক্ট করেছি এবং ঘটনাটা যে ঘরে হয় সেখানে আমি যাবো, আমাকে উনি ইনভাইট করেছেন। আমি যখন বলেছি ওনার সাথে এবং রিসেন্টলি ওনার সাথে আমার পরিচয় হয়েছে, তো উনি আমাকে একটা ঘটনা বললো যে ভাইয়া আসলে আমি তো ব্যস্ত মানুষ, সময় দিতে পারি না, তো আপনি আমার বাড়িতে একদিন আসে। তাই আমি বললাম ঠিক আছে যাবো, তবে তার আগে কি হয় আমাকে একটু বলেন। তো উনি বললো যে ভাইয়া আমাদের এই বাড়িটাতে 35 বছর আগের একটা অভিশাপ আছে এবং এই বাড়িতে আমরা যারাই থাকি তাদের সবার শরীর কিন্তু বন্ধ করে থাকতে হয় এবং প্রতি সপ্তাহে আমাদেরকে একজন হুজুর আসে, উনি এসে গা বন্ধ করে দিয়ে যায়। তো বাড়িটাতে যে ঘটনাগুলো ঘটে যে উনারা যখন মানে পুরাতন বাড়িটা জায়গা কিনে পুরাতন বাড়িটা ভেঙে নতুন বাড়ি করেন, ওখানে করার পর থেকেই ওনাদের সাথে মানে নানা রকম ঘটনা ঘটে। তো এই ঘটনাটা আমি আগেও বলেছিলাম যে জিনিসপত্র এক পাশে রাখলে আরেক পাশে চলে যায়, কাজের সময় জিনিস পাওয়া যায় না। তারপরে যেটা হয় যে ওনারা যখনই ঘুমায় তো ফিসফিসানি একটা শব্দ শুনে এবং অনেক সময় মনে হয় যে দেওয়ালের ভিতর দিয়ে কেউ যেন হাঁটা চলা করছে, দৌড়াদৌড়ি করছে, ছোটাছুটি করছে। তো এরকম ওটা ওনাদের সাথে হয়। তো ওই ঘটনাটা হওয়ার পর ওনারা বলে যে ভাইয়া মানে এটা হওয়ার পরে যখন আমরা একটা হুজুর আনি তখন হুজুর বলে যে এখানে আসলে জিনদের বিচরণ আছে, তো তোমরা সবাই সাবধানে থাকবা। এবং আমি প্রতি সপ্তাহে এসে, মানে তখন থেকে শুরু করে এখনো পর্যন্ত প্রতি সপ্তাহে এসে তোমাদের শরীর বন্ধ করে দিয়ে যাব, তাহলে আর কোনো সমস্যা হবে না। হ্যাঁ, আর ওদেরকে ইয়া করার দরকার নেই, তোমরা তোমাদের মতো করে থাকো আর কি। তো যাই হোক, ওনার সাথে অনেকগুলো ঘটনা ঘটছে, তার মধ্যে একটা হচ্ছে ওনার একটা বাচ্চা মেয়ে আছে। তো ওই বাচ্চা মেয়ে একটা পুতুল আছে আর কি। তো উনি একদিন ভর দুপুরে ওনার বাচ্চাকে ঘুম পাড়িয়ে দিয়েছেন। তো ঘুম পাড়িয়ে দেওয়ার পর উনি নিজেও ঘুমিয়ে যায়। ঘুমিয়ে যাওয়ার পরে কিছুক্ষণ পরে হঠাৎ ওনার ঘুম ভেঙে যায়। তো উনি বিছানায় যে শুয়েছিল ওনার বাম পাশে ওনার মেয়েকে ঘুম পাড়িয়ে দেয় আর কি। তো হঠাৎ ডান পাশে কাঁথে ঘুমায়, তো ঘুমের মধ্যে হঠাৎ যখন ওনার ঘুমিয়ে গেছে উনি চোখ খুলে দেখেন যে ওনার মেয়ে ওই পুতুলটা নিয়ে খাটের নিচে খেলতেছে। তো উনি বললো যে কি ব্যাপার, ও উঠে গেল, উঠে খেলা করতেছে। তো উনি এটা স্বাভাবিক, যাক সমস্যা নেই। তো হঠাৎ ওনার মনে হলো আচ্ছা আমার মেয়ে তো ছোট, ওরকম কিছু বোঝে না, সে বিছনা থেকে নামলো কেমনে আর নেমে বা ওখানে খেলা করছে কিভাবে, এটা ওনার খুব খটকা লাগে। তো খটকা লাগার পরে উনি মানে অনেকক্ষণ চিন্তা ভাবনা করার পরে উনি ওর কাছে যাক এটা মনের ভয় হয়, উনি যখন বাম পাশে ফিরে তাকলেন দেখলেন যে উনার মেয়ে বাম পাশে ঘুমায় আছে। তখন উনি মানে একটু গান ওরা চড়া দিয়ে উঠে দেখে যে ওখানে কিছুই নেই, হ্যাঁ ওনার মেয়ে বাম পাশে ঘুমাচ্ছে। তারপর হচ্ছে ওনাদের বাসায় আরো যেটা হয় যে দারোয়ান বলতে মানে প্রায় সময় বলে যে দাদা ছাদের মধ্যে কে জানি থাকে, ছাদের মধ্যে কে জানি থাকে। হ্যাঁ, ছাদের মধ্যে আমরা শুনি যে অনেক সময় নামাজ পড়াচ্ছে এরকম আওয়াজ পায়। হ্যাঁ, দারোয়ান উঠে, উঠে দেখলে কাউকে দেখতে পায় না। হ্যাঁ, কিন্তু উনি বলে যে ছাদের মধ্যে মানে দৌড়াদৌড়ি করে হাঁটাহাঁটি করে এরকম অনেককে দেখা যায় এবং আওয়াজ পাওয়া যায়। তখন ওরা বলল যে ঠিক আছে এরকম তো হয়, তারা তোমরা ওদেরকে ডিস্টার্ব করার দরকার নেই, হুজুরকে ডাকলে ওই হুজুর বলল যে ঠিক আছে ওরা ছাদে থাকলে থাকুক, তোমাদের ওরকম ইয়া করার দরকার নেই। তারপরে হচ্ছে যে ওদের একটা কাজের মেয়ে ছিল, তো ওই কাজের মেয়েটা আসলে মানে বাইরে থেকে আসে, তো আসার পরে মধ্যবয়স্ক, তো মোটামুটি কাজকর্ম করে। তো একদিন উনি দেখতেছে, ওনার ফ্যামিলি সবাই দেখতেছে, ওই মেয়েটা ওদের ফ্রিজ থেকে কাঁচা চিংড়ি মাছ বের করে চিংড়ি মাছ চাবাই চাবাই খাচ্ছে। তো এটা দেখে ওনার খুব অবাক হয়ে যায়, অবাক হয়ে যাওয়ার পর ওকে বলছে কি ব্যাপার তুই চিংড়ি মাছ কাঁচা খাচ্ছিস কেন? তো বলে কেন আমার কি খিদা লাগে না, আমার তো খিদা লাগে তা আমি খাই। তখন উনিও যে আমার ভাইটাকে ডাক দিত, ভাই তো সবসময় ওনার তো গা বন্ধ করা থাকে, তো ওনারা আবার একটু দোয়া দুরুদ পড়লে এটা ছেড়ে দেয়। তো উনি যখন উঠতে গেছে, উনি মানে বিছনা থেকে উঠতে পারতেছে না, ওনার পুরো শরীর বলতেছে আমার পুরো শরীর প্যারালাইস হয়ে গেছে, আমি দেখতেছি আমি উঠতেই পারতেছি না, কোনোভাবেই উঠতে পারতেছি না, চেষ্টা করতেছে আমাকে এত করে ডাকতেছে আমি উঠতে পারতেছি না, আমি শুনতেছি যে আমাকে ডাকতেছে এদিকে আসো এদিকে আসো কিন্তু আমি উঠতে পারতেছি না। তো এই সময় মানে ঠিক যখন জোহরের আজান দেয় তখন ওনার শরীরটা ঘাম দেয়, ঘাম দেওয়ার পরে ওনার থেকে মনে হয় কি ওনার শরীর ছেড়ে কেউ বের হয়ে গেছে। তারপর তিনি স্বাভাবিকভাবে উঠতে পারে, উঠছে, উঠে পর জিজ্ঞাসা করলো কি হলো, তখন ওই মেয়েটা আবার ভালো হয়ে গেল। তো মেয়েটা বলতেছে যে মানে মামি ডাকে, মামি আমি কি এতক্ষণ কাঁচা মাছ খাচ্ছিলাম, বলে কেন কিভাবে কি হয়েছে আমার সাথে, ওনারা বলে যার কিছু না ঠিক হয়ে যাও। তারপর ছাদের যে বিষয়টা, একদিন দারোয়ান ওনাকে মানে উনি দাঁড়ানো উঠছে, উঠার পরে দারোয়ান বলতেছে যে দাদা দেখেন পিছনে আপনার পিছনে কে দাঁড়ায় আছে। তো উনি পিছনে তাকাইলো, পিছনে তাকানোর পরে বলতেছে কই কেউ তো নাই, বলছে ওই যে দেখলেন আমি দেখতেছি দাঁড়াই আছে দাঁড়াই আছে। তো এটা বলতে বলতে উনি মানে ওই লোকটা মানে এই কথা যখন উনি বলছে তখন দেখতেছে যে মানে সামক কিছু একটা দিয়ে ওনার মুখে পাথর মানে দারোয়ানটার মুখে বাড়ি মারছে পাথরে, এত এত জোরে বাড়ি মেরেছে যে ওনার মুখে তো ওনার মানে ঠোঁট ফেটে যায়, ফেটে রক্ত পড়ে যায়। তো পড়ে যাওয়ার পরে উনি বললো কি হয়েছে, ওনাকে মানে সুস্থ করার পর জিজ্ঞাসা বললো যে কি দেখছো তুমি, বলতেছে আমি দেখলাম আপনি আমার সাথে ছাদে উঠে কথা বলতেছেন, তো পিছনে আমি দেখলাম যে মানে বৌদ্ধ মানে বয়স্ক একটা লোক দাঁড়ায় আছে দাঁড়ায় আছে। তো আমি দেখছি, দেখার পরে আমি যখন আপনাকে বললাম যে পিছনে কি, তখন বৃদ্ধ লোকটা আমাকে হাত দিয়ে ইশারা করলো যে চুপ। তা তারপরে যখন আমি বললাম উনি আমার উপর রাগান্বিত হলো, আমি দেখলাম রাগান্বিত হলো, রাগান্বিত হওয়ার পরে উনি মানে এরপর আমার মনে নেই আমার থপ করে একটা পাথর পড়লো, এটা সেটা তো বাকিটা দেখলেন। তো এই ধরনের ঘটনা এখনো ঘটতেছে, তো উনি আমাকে ইনভাইট করেছে যাওয়ার জন্য, এবং আরো কিছু বিষয় আছে ওনার সাথে, যেমন ওখানে প্রায় সময় দেখা যায় ছাদ থেকে খুব সুন্দর খাবারের স্মেল আসে। তারপরে রাতে ঘুমাইলে ওনারা দেখে যে আয়নার মধ্যে কে জানি হাঁটা চলা করতেছে, আয়নাতে দেখা যায় কে জানি হাঁটা চলা করতেছে। হ্যাঁ, তারপরে হাসাহাসি গল্প, অনেক সময় কান্নার শব্দ পাওয়া যায়, হ্যাঁ, তারপর নূপুরের শব্দ পাওয়া যায়। তো এই ধরনের ঘটনাগুলো ওনাদের সাথে প্রায় ঘটে, এবং এটা ওনাদের এখন মানে নিত্য নতুন একটা অভ্যস্ত হয়ে গেছে যে এটা স্বাভাবিক। তবে বাইরের মেহমান যেতে হলে ওনাদেরকে মানে গা বন্ধ করে ঢুকতে হয়। এই জিনিসটা আমাকে খুব অদ্ভুত লাগলো আর কি রাসেল ভাই। তো এটা হচ্ছে আমার ঘটনা।
ওকে, তো আমার মনে হয় যে ঈশার কাছ থেকে আমরা যে কয়েকটা ঘটনা শুনেছি সবগুলো ঘটনাই খুবই চমৎকার ছিল, এবং লাস্টের ঘটনা তো কোনো তুলনাই হয় না। থ্যাংক ইউ সো মাচ ঈশা, অনেক কষ্ট করে আপনি এসেছেন, এবং এই সময়টা সবারই খুব ব্যস্ততা যাচ্ছে, তার মাঝখানেও আপনি আমাদের সময় দিয়েছেন, সেজন্য আপনাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই ভূত.কম এর পক্ষ থেকে, ভূতকট.কম যারা শুনছেন তাদের পক্ষ থেকে এবং আমার পক্ষ থেকে। আপনি ভালো থাকবেন, এবং আপনার যদি শেষে ঈদের কোনো মেসেজ দেওয়ার থাকে লিসেনারদের দিতে পারেন।
হ্যাঁ রাসেল ভাই, আপনি এবং যারা লিসেনার আমাদের আছে শুনছেন তাদেরকে, তাদের সবাইকে ঈদের শুভেচ্ছা, এবং সবাই সাবধানে থাকবেন, ভালো থাকবেন, আপনাদের ঈদের যাত্রা সুন্দর হোক, এবং সারাদিন ঘোরাঘুরি করার পর বা ক্লান্ত শরীরে কিংবা ঈদের খাবার খাওয়ার পর যখন রাতে টায়ার্ড হয়ে যাবেন তখন অবশ্যই কানে হেডফোন লাগিয়ে ভূত.কম শুনবেন, কিংবা বাড়িতে যাওয়ার সময় যখন যদি দেখেন যে যানজটে আটকা পড়ে গেছেন তখন হেডফোনটা কানে লাগিয়ে ভূত.কম শুনবেন, ভূত.কম এর সাথে থাকবেন, ভূত.কমকে ভালোবাসবেন, আমরা আপনাদেরকে খুব ভালোবাসি, এটা ভালোবাসার জায়গা, ভালো লাগার জায়গা। আর রাসেল ভাই আপনার তো তুলনা হয় না, আমি তো আপনার অনেক বড় একজন ফ্যান, যেহেতু অনেকটা বছর আপনার সাথে ছিলাম, তো এখন আসলে মানচিত্রের মানে গুগলের এ পারে আর ও পারে আপনি, কাছে পেলে আরো খুবই বেশি ভালো লাগতো। রাসেল ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনার জন্য দোয়া রইল, আপনাকে ঈদের অগ্রিম শুভেচ্ছা, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।
আপনাকে ধন্যবাদ জানাচ্ছি, আল্লাহ হাফেজ ঈশা, আশা করছি আপনাকে ভবিষ্যতে আমরা পাবো। এতক্ষণ শুনছিলাম আমরা ঈশাকে, এবং তার আগে আমরা রোমানকে শুনেছি, আমরা হাফেজ মাইনউদ্দিন ভাই আজকে আমাদের এখানে উপস্থিত হয়েছেন সে সম্পর্কে আমরা জেনেছি। আরো কিছু মানুষের অংশগ্রহণ করার কথা ছিল যারা বিভিন্ন ব্যক্তিগত কারণে বা পারিপার্শ্বিক কারণে আসতে পারেনি, যেমন একজনের ভাই মারা গেছেন, সুতরাং তাকে চলে যেতে হয়েছে বাড়িতে।
রাকিব একটু অসুস্থ, তিনিও যুক্ত হতে পারেননি। তা না হলে হয়তো দেখা যেত যে আরো বেশ কিছু মানুষজন হয়তো উপস্থিত হয়েছেন, এসেছেন ঘটনা শোনাতে। তবে সবার আগে আজকে যেটা হয়েছে, যে সেটা হচ্ছে যে একদম টাইমলি যে মানুষটি এসেছেন তিনি হচ্ছেন হাফেজ মাইনউদ্দিন। বুঝতেই পারছেন এই মুহূর্তে আমরা সরাসরি যাব হাফেজ মাইনউদ্দিন ভাইয়ের কাছে। মাইনউদ্দিন ভাই রেগুলার আমাদের স্টুডিওতে আসেন এবং যখনই আমরা তাকে আমন্ত্রণ জানাই তিনি খুব সানন্দে রাজি হন। এটা একটা বিশাল ব্যাপার এবং তার দোয়া, তার ভালোবাসা আমাদের জন্য আছে, এটা একটা বিশাল সাহসেরও কথা। যাই হোক, আমরা সরাসরি মাইনউদ্দিন ভাইয়ের কাছে যাবো। আশা করছি মাইনউদ্দিন ভাই ভালো আছেন, ভালো দল আছেন। মাইনউদ্দিন ভাই আসসালামু আলাইকুম।
ওয়ালাইকুম আসসালাম ভাইয়া,
কেমন আছেন, কেমন লাগছে আপনার স্টুডিওতে এসে?
আলহামদুলিল্লাহ জি ভাইয়া ভালো।
তাহলে চলুন সরাসরি আপনার ঘটনায় চাই।
জি ভাইয়া, আমি ঈদ স্পেশাল যে আমাদের অফিসে চলতেছে, এই সবাইকে ঈদ শুভেচ্ছা, আর সবাইকে বলবো নিরাপদে নিজ খেয়াল নিজ যত্ন নেবেন। Bud.com আপনারা অবশ্যই শুনবেন এই একটা কারণে, এখানে কিছু আলোচনা হয়, সমাধানের কথা বলা হয়। শুধু এতটুকু বারবার বলবো, ভুল অপচিকিৎসা বা ভুল ভ্রান্ত কোনো কিছু করবেন না, বা সত্য আপনি আপনি নিজে যাচাই করুন, নিজে আপনি অবশ্যই ভালো পথ ভালো পথের দিকে থাকুন, কোনো ভ্রান্ত উদ্ভট কথায় বিচলিত হবেন না, এবং নিজ নিজ দায়িত্ব আপনি আপনার যেই শিক্ষাগুলো রয়েছে পারিবারিকভাবে সন্তানদেরকে নিয়ে ভালো থাকার চেষ্টা করুন। ভেজান আমার ঈদ স্পেশাল উপলক্ষে এটাই সবার কাছে বলা, সবাই যেন নিজের খেয়াল রাখে।
অনেক ধন্যবাদ মানিতিন ভাই। আমরা জানি যে আপনার কাছে আরও একটি ঘটনা আছে, আপনি ঈদ উপলক্ষেই দুটি ঘটনা নিয়ে হাজির হয়েছেন আমাদের আজকের এই স্টুডিওতে, সেজন্য অনেক অনেক কৃতজ্ঞতা। আমরা আপনার ঘটনায় চাই।
জি ভাইয়া, আমি আজকে যে ঘটনাটা ভাইয়া শেয়ার করব, এটা আমাদের ঢাকা, ওটা হচ্ছে নাইমাপুদের পারিবারিকভাবে ঘটনাটা ঘটেছে, যেটা সত্যিকার অর্থে আমি শুনেছি বা অনেক কিছুই তার সাথে শেয়ার হয়েছে, দেখা হয়েছে, কথা বলা হলো, যেটা খুব কষ্টকর বিষয়। পরিবারটা সুস্থভাবে ভালো ছিল, তারা একটি চিকিৎসা বা একটা ভুল কিছু করতে গিয়ে তাদের এখন খুব অবস্থা খারাপ হচ্ছে। তো নাইমাপু উনি সর্বপ্রথম ওনার পারিবারিকভাবে অষ্টম শ্রেণীতে পড়ে, এরকম একটা মেয়ে আছে ক্লাস পঞ্চম শ্রেণীতে, পঞ্চম শ্রেণীতে পড়ে একটা তার ছেলে, আর একটা হচ্ছে এক বছর চার মাসের আর একটা ছেলে বা ছেলে সন্তান রয়েছে। তার বড় মেয়েটা যিনি অষ্টম শ্রেণীতে পড়ে খুবই দুষ্ট, এবং তার মেয়ে ছেলেটাও তার চাল চলন কথাবার্তা মনে হচ্ছে যে একটু মানসিকভাবে সমস্যা, প্রতিবন্ধী অথবা কোনো বজ্জিন ধরা, এরকম একটা রুগীদের মতো দেখতে দেখা যায়, যা এরকম দুষ্টামি করে। প্রতিবেশী বা মেহমান যখনই আসে তখন সবাই তাদেরকে একটা পরামর্শ দেয় যে তোমরা একটা ভালো চিকিৎসা, ডাক্তারি হোক বা কবিরাজি হোক, তোমরা করাতে পারো, মেয়েটার আচরণ ছেলেটার আচরণ ভালো লাগছে না। এটা কিন্তু হচ্ছে নাইমাপুর যেটা বললো, এটা অতিমাত্রায় দুষ্টামি করত তারা, এবং এত দুষ্টামি করত সেক্ষেত্রে সবাই ভাবত তার উপরে কোনো জিন ধরেছে। যাই হোক, অনেকে যখন বলছে পরামর্শ দিচ্ছে, তখন নাইমাপু তার হাজবেন্ডের সাথে পরামর্শ করে ওনারা একটি গ্রামে নারায়ণগঞ্জেরই একজন তান্ত্রিক কবিরাজের সেই চিকিৎসাটা নেন। কবিরাজ যেটা বলেছে, তার মেয়ের সাথে নাকি পাঁচটা জিন এবং ছেলের সাথে দুটা জিন রয়েছে। ওনারা তো অবাক, এতগুলো জিন আমার ছেলে মেয়ের উপরে, তাই জন্য এত দুষ্টামি করে। তখন তারা অনেক ধরনের তদবির দিয়েছিল। ওই অনেকদিন তদবির দেওয়ার পরে দেখা যায় যেভাবে স্বাভাবিক যা আচরণ ছিল, যেমনটা করেছিল দুষ্টামি, তেমনটাই। আবার তারা আরেক জায়গাতে সন্ধান নিয়ে ওইখানে যায়, সেখানে আবার আরেক কথা বলে যে আপনার পারিবারিক দুশ্মন, এখানে আপনাদের শত্রু রয়েছে, আপনাদের ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে, এই ব্ল্যাক ম্যাজিকের কারণে আপনাদের ছেলে মেয়েগুলো এরকম হচ্ছে। তখন আরো ভ্রান্ত হয়ে গেছে যে বিষয় বুঝলাম না। ওইখান থেকেও তাকে কিছু চিকিৎসা দেওয়া হয়, তদবির দেওয়া হয়, এমন দেওয়া হয় যে ধূপ জ্বালাতে হবে এবং সরিষা তেলে এরকম সুলতা জ্বালাতে হবে, তার নাকে কাছে দিতে হবে এবং গোসল করাতে হবে, ঘরে চারদিক তাবিজ আর তাবিজ দিয়ে তারা ভরে ফেলেছে। একাধিক বিভিন্ন জায়গায় যাওয়াতে তারা খুব অবস্থান বিপন্ন যে কি করা যাবে। জানালায়, দরজায়, ঘরে, চারকোনে, ফ্যানে, তাদের শরীরে, নিজ নিজ শরীরে সবার একেবারে তাবিজ মাদুলিতে ভরা। এবং আর যেটা কয়েকজন দিয়েছে যে সকালবেলায় এই 7টা তাবিজ জ্বালাতে হবে, আবার সন্ধ্যায় এই কাজ করতে হবে, এরকম তারা আনছে আর এগুলো করতেছে। তো এখন হঠাৎ করে তাদের এটা অভ্যাস ইবাদতের মতো হয়ে গেছে, তাদের প্রার্থনা বা নামাজ কোরআন এগুলো আর এখন হচ্ছে না, এগুলো পড়াও সময় পায় না। তাদের কবিরাজের এমন এমন তারা কাজ দিয়েছে যে এটা এখন তাদের ইবাদত, এটাই তাদের প্রার্থনা, এটা এগুলো তারা নিয়মিত করেই যাচ্ছে। অবশেষে আবার একটা তদবির আনার জন্য যখন যায়, তখন কাঁটা যুক্ত একটা গাছের ডাল সেটা নাকি পড়ে দেয় যে এটা যে মেয়েটাকে এটা ব্যত্যাঘাত 21টা করে সকালে এইভাবে তাকে ওই কাঁটাযুক্ত গাছের ডাল দিয়ে তাকে পিটাতে হবে, ব্যত্যাঘাত করতে হবে। এই অদ্ভুত এগুলো চিকিৎসা এবং আজব। প্রথম ওই কবিরাজ উনি তাকে আঘাত করেছিল, তো যখন কাঁটাযুক্ত গাছের ডাল দিয়ে আঘাত করে আমাকে দেখালো তার মেয়ের হাতগুলো ফুটে গেছে, একেবারে ঠোসার মতন পড়ে গেছে। এবং তখন জ্বর, তার অবস্থাটা খারাপ ছিল, তখন তারা বলতো যে দেখেছেন আপনার মেয়ে এখন ভালো, এরকম শান্ত হয়ে গেছে। যে এই যে নানা দিক তাদের অপারটা চিকিৎসা, যে কেউ বলছে ব্ল্যাক ম্যাজিক, কেউ বলছে জিনে ধরা, কিন্তু সত্যিকার অর্থে তারা এগুলো করতে গিয়ে নাইমাপু বলল জাহাজ ছিল না এখন ঘরে তা হয়ে গেছে। সেটা কিরকম, তারা একদিন এরকম ব্যত্যাঘাত করার পরে মেয়েটা খুব কান্না করে, তখন কবিরাজের কাছে ফোন করে যে আমার মেয়েটা কেমন যেন ঘুঙ্গানো ঘুঙ্গানো কান্না করে। তখন কবিরাজ বলছে ঠিক আছে আপনার হাজবেন্ডকে পাঠান, পাঠিয়ে দেন, আমরা একটা একটা তদবির দেব। তখন একটা কলশ দেওয়া হয়, ওইটা মাটি দেওয়া হয়, যখন ওইটা নিয়ে আসা হয় বলা হয়েছে এটাকে জ্বালানো লাগবে, এখানে আগুন দেওয়া লাগবে, তখন এই জিনিস ঘরের মধ্যে যে মেয়েটাকে জিনে ধরেছে সেটা দূর হয়ে যাবে। তো ওই মাটিটা যখন কলসিটা আগুন লাগানো হয়, তখন তারা বলল একটি বড় রকমের ফায়ার, আগুনের লোক্কা গোলা মরত করে উপর দিকে উঠে গেল এবং মাটির কলস ঘুরতে লাগলো। তখন দেখলো তার একটি কালো ছায়া ঘর থেকে বের হলো, এরকম দেয়ালের মধ্যে দেখা গেল। এবং সে কবিরাজকে ফোন করা হলো, সেখানে কবিরাজ বলল এই মুহূর্তে একদমই দুটা খাসি লাগবে এবং এরকম এরকম আপনাদেরকে চিকিৎসা দেওয়া লাগবে, আর নতুবা আপনাদের বড় ধরনের বিপদ আসবে। এখন তারা তহবাক এগুলো কি করবে, তখন নাইমাপু খুব চিন্তিত, এখন এই খুব টেনশন পড়েছে এগুলো নিয়ে কি করা যায়। একটা পর্যায়ে তো এরকম কিছু ছিল না, যে সময়তে এখন বর্তমানে যেটা আর কি নাইমাপু বলেছিল যে উনি রাত্রিবেলা যখন ঘুমাতে যায় তার দুইটা রুমে, বড় একটা রুমে নাইমাপু এবং তার হাজবেন্ড ছোট বাচ্চাকে নিয়ে, আর একটাতে ওই মেয়ে এবং ছেলে, বলে যে রাত্রিবেলাতে এই তদবির আনার পর থেকে রাত্রিবেলাতে তাদের দরজা খোলার জন্য খুব চেষ্টা করে, খুবই চেষ্টা করে যে দরজা ভেঙে ফেলবে প্রয়োজনে, অনেকবার নক করতে থাকে, দরজা খোলার চেষ্টা করতে থাকে। আপু যখন দরজা খুলে দেখেন কেউ না, আবার হঠাৎ করে আপু যখন ছোট বাচ্চার জন্য খাবার তৈরি করতে যায়, খাবারটা তৈরি করতে গিয়ে দেখে বাবুটা চিৎকার কান্না করেছে। উনি দেখতে আসে, দেখো না সোফায় একজন বৃদ্ধ মহিলা বসে বাচ্চাটাকে কোলে নিয়ে বসে আছে। উনি দুঃখ অবাক হয় এবং উনিও চিৎকার দেয়। এইভাবে যে তার অষ্টম শ্রেণী পড়া যে মেয়েটা, উনি তো একটা সময় তো এরকম খারাপ ছিল না, তার চেহারা শুকিয়ে যাচ্ছে, খাওয়া বন্ধ, উনি খুব নীরবে কান্না করতে থাকে। বর্তমানে শ্বাসকষ্টটাও হয়েছে, কেননা তার নাকে অনেক তাবিজ সলতা জ্বালিয়ে জ্বালিয়ে পুরানো হয়েছে। এখন ওই মেয়েটাও বলে যে উনি যখন ঘুমায় তখন তাকে যেন কে যেন বিছানার থেকে ধাক্কা মেরে নিচে ফেলে দেয়, এবং সে তখন চিৎকার করে ডাকলে তখন দেখে যে দেয়ালে বড় রকমের একটা ছায়া আকৃতি দেখতে পারে। তো এই তদবিরগুলো আনার পরে জানালার দরজায় ফ্যানে চারদিক এই তাবিজ কবচ ঝুলানোর পর থেকে, এই সমস্ত সলতা দিয়ে তাবিজ পরানোর পর থেকে নিয়ে নিজের শরীরেও তাবিজ রাখার পর থেকে, তাদের ঘরের এখন একটা অপশক্তি এরকম ছায়া রূপ অনেক কিছু দেখতে পারে যা পূর্বে এরকম ছিল না। তো অবশেষে এরকম আমাদের আরো অনেক কিছু বিষয়টা বলেছে যে তারা হঠাৎ করে দেখতে পারে, মাছ আনলো, রান্না করা হলো, তারা খাবে, কিন্তু হাড়িতে আর কোনো মাছ নেই, তাদের সব মানে মাছগুলো রান্না করা খাবারগুলো শেষ, কি খেয়েছে সেটা তারা কেউ বলতে পারে না। এরকম অহরহ বহু ঘটনার পরে তারা অবশেষে বন্ধ করে দিল, কোন তান্ত্রিক কোন ওজা কবিরাজ কারোর কাছে যাবে না। অবশেষে তারা আল্লাহর কাছে প্রার্থনা করলো, তারা অনেক কান্নাকাটি করলো, ওই যে কাটা যুক্ত যে ডাল দিয়ে যে আঘাত করত মেয়েটাকে মারত, সে মারাটা বন্ধ করে দিল। এর একটা কারণ, মেয়েটা এমন অসুস্থ হলো তাকে হাসপাতালে নিয়ে গেল, তখন ডাক্তার বলছে তার ফুসফুস এবং তার ব্রেন বিভিন্ন শরীরের কিছুটা একেবারে পয়জন ধরে গেছে, ক্ষতিকারক হয়ে গেছে, তার মাথার মধ্যে খুব আঘাত এবং বেশি দিন আর কি বলতেছে এমন একটা চাপ প্রয়োগ হয়েছে, যদি তাকে কিছু চিকিৎসার জন্য না হন হতো তাহলে সে একটা ব্রেন স্ট্রোক করত। এমন তার ভিতরে একটা ভয় ভীতিকর এমন তার উপর একটি চাপ প্রয়োগ হয়েছে। ডাক্তার বলছে ও ভিতরে খুব ভয় পাচ্ছে, তো চিকিৎসা চলতেছে বর্তমানে ডাক্তারের। আর আমাদের কাছে যখন এসে গল্প এই ঘটনাগুলো শেয়ার করেছে, তার পারিবারিক ভাবে তাদের এই নিরাপদ বা আশ্রয় কিভাবে কি পেতে পারে, আমরা এক কথা বলেছি, এগুলো আপনারা কেন শুনেছেন? আল্লাহ সুবহান তাআলা কাউকে শান্ত শিষ্ট বানিয়েছেন, কাউকে হয়তো চঞ্চলতা বা দুষ্টামি খুব এরকম আল্লাহ সুবহান তাআলার তৈরি, এগুলো কেউ খুব বোকাও হয়ে থাকে, কেউ চালক চতুর হয়ে থাকে আর দুষ্ট হয়ে থাকে। তাই সন্তানদের একটু সময় দিন, সন্তানদের সাথে একটু কথা বলুন, সময় দিয়ে তাদের খাওয়া দাওয়া একসাথে করুন, তাদের নিয়ে একটু আনন্দ করুন, একটু ভ্রমণ করুন, তাদের পাশে থাকুন। আপনার অপর চিকিৎসা বা মানুষের এই সমস্ত পরামর্শ উদ্ভুত কথা শুনতে গিয়ে আজ পরিবার ধ্বংসের দিকে। জি ভাইয়া, ঘটনাটা এটাই ছিল। এখনো পারিবারিকভাবে নাইমাপুর ঘরে কিছু অদৃশ্য কিছু আওয়াজ বা ওই যে ছোট্ট বাবু যিনি এক বছর ছয় মাস মানে ষোলো মাসে যে বাচ্চাটা, উনি আপু অনেক সময় বলে যে আমি দুধ বানাচ্ছি বা আমার বাচ্চার জন্য একটু খাবার তৈরি করতেছি। একটা বৃদ্ধ মহিলা এই লম্বা চুল কিন্তু সোফায় বিছানায় বা আমার বাবুটাকে ধরে এমন একটা সময় বলল যে বাবু শুই আছে, ওই বুড়ি ওই বৃদ্ধ মহিলাটা পা দিয়ে তার মানে পেটের উপরে পা দিয়ে রাখছে যে এখন বোধহয় চাপ দিয়ে বাচ্চাটাকে মেরে ফেলবে, আর আপনাকে চিৎকার দিয়ে এরকম সবাইকে জড়ো করে। তো ভাইয়া এটা আমার ছিল ঘটনা, আমি বলবো সবাই সতর্ক থাকুন। জি ভাইয়া,
অনেক অনেক ধন্যবাদ হাফেজ মাইনুদ্দিন ভাই আপনাকে। আমরা দেখছি যে হাতে আরো বেশ কিছুটা সময় আছে, সুতরাং সময় নষ্ট না করে যদি আপনি অনুমতি দেন তাহলে আপনার কাছ থেকে আরো একটা ঘটনা শুনতে চাই। চলুন, হাফেজ মাইনুদ্দিন ভাই আরো একটা ঘটনা শোনাতে চান, আমরা শুনে আসি।
জি ভাইয়া, আমি এখন যে ঘটনাটা শেয়ার করব সেটা মমিন সিং তাজুল ভাইয়ের, সেটা ওনারা রোজ রমজানের কিছুদিন আগে তাদের মাছের যে পুকুর খামার ঘেরো বলে অনেকে বলে, তাজুল ভাই বললো তাদের রমজানের দু তিন দিন আগে মাছগুলো তারা তুলবে এবং বিক্রি করবে। তো তাজুল ভাইয়ের সাথে যে ঘটনাটা ঘটেছে সেটা হচ্ছে তারা মাছ তোলার একদিন দুদিন আগে একটা জাল পেতে রাখে দেয়া রাখে জাল দিয়ে রাখা হয় এবং একদিন বা দুদিন পরে নাকি সেই জেলেরা এসে ওই মাছ তুলে নেয়। তো তাজুল ভাইয়া যেটা বলেছে যে তারা জাল পাতানো হয়েছে, জেলেদেরকেও খবর দেওয়া হয়েছে তারা আসবে এবং ওই রাত্রিবেলাতে যেন মাছগুলো চুরি না হয়, মাছগুলো যেন কেউ নিয়ে না যায় বা দুশ্মনীও নাকি অনেক সময় করে, বললো যে অনেক সময় বিষ মাখিয়ে দেয় যেন মাছ সব নষ্ট হয়ে যায়। এটা আমরা শুনে অদ্ভুত হলাম, যা কখনো শুনিনি। তো তাজুল ভাইয়া বললো ওই জন্য দুটো লোক পাহারা রেখেছি। তো এই পাহারা রাখতে গিয়ে যে একটা জেলের যে সমস্যাটা হয়েছিল তাজুল ভাইয়েরও সমস্যাটা হয়েছে, তারা দুজনে রাত্রিবেলাতে পাহারা দিচ্ছে, তো পুকুরের সামনে কাছাকাছি বসে কথা বলছে, ওই তাজুল ভাইয়ের সাথে যে জেলেটা ছিল উনি খুব ঘুম ঝিমঝিম ধরতেছে, ঘুমাচ্ছে এরকম ভাব তার। তখন তাজুল ভাই বলল যে তুমি এক কাজ করো, তোমার হয়তো অনেক ঘুম ধরেছে, একটু অপেক্ষা করো, আমরা একটু চা এবং কিছু যে তারা ধূমপান করে এরকম একটা আমরা ব্যবস্থা করতেছি, তুমি একটু অপেক্ষা করো। তো তাজুল ভাই বললো যে উঠে দাঁড়িয়েছি, এর মধ্যে মনে হচ্ছে যে ও পুকুরে পড়ে গেছে, ঝপাস একটা শব্দ হলো, আমি তো অবাক যে হয়তো ঘুমের ঝিমের দরতে ঝিমাতে ঝিমাতে পড়েই গেছে। উনি দেখে যে সত্যিকার উনি নেই এখানে, উনি হয়তো পুকুরে পড়ে গেছে। তাজুল ভাইও সেই দেরি করেনি, উনি পুকুরের মধ্যে নেমে পড়েছে এবং তালাশ করতে লাগলো, সে তো খুঁজে পাচ্ছে না, জালের মধ্যে মাছ আছে একে একে সবই তারা খুঁজে পায়, সে খুঁজে পায় কিন্তু সে যে লোকটা পড়ে গেছে তাকে তা খুঁজে পাচ্ছে না। অবশেষে উনি উপরে উঠে কয়েকটা ছেলেদেরকে ডাকালো, এরকম তারা খুঁজতে লাগলো। খুঁজতে খুঁজতে ভোর হয়ে গেছে, কিন্তু ওই লোকটাকে ওই পুকুরে যে পড়ে গেছে আর খুঁজে পাচ্ছে না। তো সকাল ভোর যখন হয়ে গেল সকালে, তখন তারা চারদিক অনেক লোক শুনে জড়ো হয়েছে, তারাও তালাশ করতেছে। সাথে সাথে এক লোক গিয়ে দেখে তাদের গ্রাম থেকে একটু দূরে, বেশ অনেকটা দূরে, একটা বাথরুমের সামনে ওই লোক পড়ে আছে। তখন সবাই মিলে ওইখানে যাইল, ওইখান থেকে তাকে তুলবে। তারা তিন চারজন বলতেছে এত শরীর ভার হয়ে গেছে, লোকটা কিন্তু শুকনা, কিন্তু তার শরীর এতটাই ভার হয়েছে যে তারা তিন চারজন মিলে তাকে তুলতে পারে না। তখন কষ্ট করে তারা ঘরে নিয়ে গিয়ে তারা একজন তান্ত্রিক বা গ্রামের যে তার চিকিৎসক করে থাকে, জেলেদের মধ্যেই করে থাকে এটা, তারা একটু ঝাড়ফুঁক করলো এবং ডাক্তারিও চিকিৎসা তারা দিয়েছে। কিন্তু এখন বর্তমানে যে সমস্যাগুলো হয়েছে, যেটা আমাদের কাছে ঈদ পরে, ঈদের হয়তো 9-10 দিন পরে আসবে আমার কাছে, এখন যে সমস্যাটা তাজুল ভাই বলল যে এই সমস্যাটা হয়, উনি বাজারে যায়, বাজারে গিয়ে অনেকগুলো মাছ কিনে, অনেকগুলো মাছ কিনে বিভিন্ন গাছের মধ্যে উনি দড়ি দিয়ে বাঁধে, বলে খালায় খাবে, খালা মাছ চেয়েছে, খালা বলছে এখানে মাছ রাখো, মাছ খাবে। কিন্তু তারা বলছে কোন খালা, বলছে একটা খালা আমার কাছে আসে, খালা আমাকে বলছে বাবা আমি মাছ খাবো। উনি মাছ কিনে এনে তার গ্রামের বাড়িতে, নিজ বাড়ির দরজায়, গাছে, জানালার সামনে, বিছানার উপরে, বিভিন্ন জায়গাতে বিভিন্ন মাছগুলো ছড়িয়ে রাখে। আর এমন অবস্থা যে উনি প্রচণ্ড গরম রোদ, এই টিনের উপরে যে তার ঘর যে চালা, টিনের চালা, এই গরম রোদের মধ্যে দুপুর বেলায় ওইখানে দাঁড়িয়ে থাকে। এবং আরো তার কিছু বৈশিষ্ট্য যে তার আচরণগুলো খুবই খারাপ, তার কথা বা তার আচরণগুলো খুবই অদ্ভুত লাগে। উনি চুলো রান্না হচ্ছে, সে খাবারটা সব ফেলে দিয়ে গরম চুলার যে আগুন থাকে সেই মাটিগুলো ভেঙে ভেঙে সে খেতে থাকে। আর এরকম তার শরীর থেকে সেই মাছের বা বিশ্রি খুবই খারাপ গন্ধ আসে। উনি যখন রাত্রে বেলাতে ঘুমায়, তখনই তার পাশে যিনি আসেন তার যে পারিবারিকভাবে বলল যে ও ঘুমালি পুরো খাটটা যেন ভূমিকম্পর মতো কাঁপাকাঁপি করতে থাকে, এবং এমনটা মনে হয় যে ওর দিকে তাকালে যিনি ওর কাছে আসে ওর শরীরটা খুব দুর্বল হয়ে পড়ে এবং তার ঘুম আর হয় না, খারাপ লাগে। জি ভাইয়া, আমরা এটা বলেছি যে এটা অবশ্যই খারাপ বা পিতাস জিন রয়েছে এখনো পর্যন্ত। যে তাজুল ভাই বললো এখনো যতটুকু ট্রিটমেন্ট দেওয়া হচ্ছে, যতটুকু চিকিৎসা দেওয়া হচ্ছে, কিন্তু উনি প্রায় সময়টি বাজার থেকে মাছ এনে এনে গাছে বিভিন্ন জায়গায় ঝুলায়, আর শুধু সবাইকে বলে খালামণি আসবে, খালা আসবে, খালা এসে মাছ খাবে, এবং সে নাকি বলে যে আমাকে রাত্রে আমার খালার দরজা খোলে, দরজা খুলে আমার কাছে মাছ চেতে আসে, এই জন্য আমি সকালবেলায় খালাকে নাপে মাছ এখানে এখানে রেখে দিই, এখান থেকে খালা মাছগুলো খেয়ে যাবে। জি ভাইয়া, ইনশাল্লাহ আমি আশাবাদী ঈদ পরে যদি আসে আমরা এই জিন এই বিষয়টা নিয়ে কাজ করব। এটা সত্যিকার অর্থেই যে মাছের যে ঘেরগুলো থাকে এখানে অহর অনেক ধরনের পিচাস জিন থাকে, মাছ মাছের জিন, মাছ খেয়ে থাকে যারা খারাপ জিন, তাকে ওই জিনটাই ধরেছে। আমরা আশাবাদী ইনশাল্লাহ সে সুস্থ হয়ে যাবে। জি ভাইয়া, আমার ঘটনা এটাই ছিল।
অনেক অনেক ধন্যবাদ মাইনুদ্দিন ভাই, অনেক অনেক ধন্যবাদ মুস্তফা আলম রোমান, অনেক অনেক ধন্যবাদ ইসা ভাই আপনাকে। আপনারা আজকে এসে আমাদের এই ঈদ স্পেশাল স্টুডিও সেশনটাকে সত্যি অনেক বেশি স্পেশাল করে দিলেন। আমরা আশা করব যে ভবিষ্যতে আপনাদের পাব, যারা আজকে মিস করলেন তাদের জন্য আমার ভীষণ খারাপ লাগছে। আশা করছি যে যার যে ঝামেলা সেই ঝামেলা কাটিয়ে উঠে খুব দ্রুতই আপনাদের সাথে দেখা হবে, ফিরে আসবেন স্টুডিওতে। আমরা আজকের মতো বিদায় নেব, সবাই অবশ্যই চমৎকার একটা ঈদ কাটান পরিবারের সাথে, আপনজনের সাথে, এবং ঈদের সময় নানান ধরনের ঘটনা আপনারা সংগ্রহ করে আমাদের পাঠান, কারণ এই যে পারিবারিক যে আড্ডা সেই আড্ডায় ভয়ের প্রসঙ্গ ওঠেই। আমাদের ইমেল অ্যাড্রেসটা মনে রাখতে হবে, এত আনন্দের মধ্যে ভুলে গেলে চলবে না। আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে rasel.bhuj@gmail.com। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া বা আপনার জানা সেরা ঘটনা লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে। ঘটনার শুরুতে অবশ্যই উল্লেখ করুন ঘটনাটি আপনি স্টুডিওতে এসে শেয়ার করতে চান নাকি আপনি চান আপনার ঘটনা আমরা পড়ে শুনি। এছাড়াও প্রতি বৃহস্পতিবার আমরা প্রচার করি অচিনপুর, যেখানে বন্ধু রিলেটেড বিভিন্ন ঘটনা শোনানো হয়। অর্থাৎ বন্ধু কোনো ভয়ের সম্মুখীন হয়েছিল, সেই ঘটনাটি হয়তো আপনাকে শেয়ার করেছে, বা আপনি এবং আপনার বন্ধু একসঙ্গে কোনো কিছু এক্সপিরিয়েন্স করেছেন, এরকম ধরনের ঘটনাগুলো থাকে সেখানে। আশা করছি সেই ধরনের ঘটনা পেলে আমাদের দ্রুত জানিয়ে দেবেন, পাঠিয়ে দেবেন। আমরা আজকের মতো বিদায় নেব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, মোস্ট ইম্পর্টেন্টলি ভূত.com এর সাথে থাকুন। ঈদ মোবারক। আল্লাহ হাফেজ।